This track was downloaded from FusionBD.com.
Mutual presents Kuasha.
স্বাগত সবাইকে এপ্রিল প্রেজেন্ট কুয়াশায়, আর সাথে আছি শর্মি। আর প্রতিবারের মতো এবারও রয়েছে আপনাদের জন্য প্রথম ঘন্টার একটি দারুণ গল্প। আজকে যে ক্লাসিক সত্যজিতের লেখা ম্যাকেঞ্জি ফ্রুট, আর পড়াশোনা বিষয়ে তো কিন্তু তার আগে একটু কথা আছে। আমার খুব প্রিয় একটা ফুচকার দোকান এতদিন বন্ধ ছিল, আর আমি ফুচকা পাগল সেটা আপনারা সবাই জানেন। আমি প্রতি শোতেই সাধারণত ফুচকা খাওয়ার কথা অনেকবার বলেছিলাম, বলে থাকি। তা আমি ভাবছিলাম এত মজার মজার ফুচকা আর আমি কোনোদিনই খেতে পারবো না, কারণ যে দোকানের ফুচকা আমার এত প্রিয় ছিল সেটাই বন্ধ হয়ে গেছে। কিন্তু কাল বিকেলে দোকানটার সামনে গিয়ে খুব অবাক হয়ে গেলাম, দেখলাম দোকানটা খুলে গেছে। আর দোকানদার মামা দোকান চালু করার খুশিতে এবং আমাকে দেখে, যেহেতু আমি তার নিয়মিত কাস্টমার, আমাকে খাওয়ালো স্পেশাল রেসিপি ফুচকা একদম ফ্রি। তো সেরকম এয়ারটেলের বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলে আছে এমন সব মজার অফার যা চিন্তা করা যায় না। অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর সাথে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবে কিনা জানতে ডায়াল করো *222*2#, আর আরো জানতে ভিজিট করতে হবে facebook.com/airtelbase। তো ঠিক আছে, শুরু করছি আজকের প্রথম ঘন্টার গল্পের প্রথম পর্ব, যার নাম হচ্ছে ম্যাকেঞ্জি ফ্রুট, সত্যজিতের লেখা, পড়ে শোনাচ্ছে সেতু। একটা ছোট্ট বিরতি নিয়ে প্রথম পর্বের পর চলে যাবো সরাসরি দ্বিতীয় পর্বে। সঙ্গেই থাকবেন, আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যাওয়ার আগে যে কোনো মোবাইল থেকে 2221-এ SMS পাঠাতে হবে।
ম্যাকেঞ্জি সাহেবের বাগানে আশ্চর্য গাছটা আবিষ্কার করলেন নিশিকান্ত বাবু। সাহেব যে গাছপালা ভালোবাসতেন সেটা করিমগঞ্জে এসে শুনেছিলেন নিশিকান্ত বাবু। ভারত স্বাধীন হবার পর বছর সাতেকের মধ্যেই সাহেব অস্ট্রেলিয়া তার দেশে ফিরে যান, তারপর থেকে এই বাংলো বাড়িটা খালি পড়ে আছে। লোকে বলে সাহেবের গিনি নাকি এই বাড়িতে বজ্রাঘাতে মারা যান, সাদা গাউন পরা তার ভূতকে নাকি বাগানে ঘুরে বেড়াতে দেখা যায় পূর্ণিমা রাতে। তাই এ বাড়ির দিকে বিশেষ কেউ আসে না। নিশিকান্ত বাবু বহরমপুরের সরকারি স্কুলে মাস্টারি থেকে রিটায়ার করে করিমগঞ্জে আসেন। নিশিকান্ত বাবু বহরমপুরের সরকারি স্কুল মাস্টারি থেকে রিটায়ার করে করিমগঞ্জে আসেন যাদব কবিরাজকে দিয়ে তার বাতের চিকিৎসা করানোর জন্য। মাধব ডাক্তারের খ্যাতি দেশজোড়া না হলেও দেশজোড়া তো বটেই, বন্ধু তারক বাক্সির বাড়িতে কদিন থেকে চিকিৎসা করিয়ে ফিরে যাবেন এই ছিল কথা, কিন্তু সে আর হলো না। প্রথমত এসে শুনলেন যে মাধব কবিরাজ মারা গেছে, তাও 1.5 মাস আগে। তারপর তারক বাক্সি বললেন, তুমি একা মানুষ, বিয়ে তা করি, কার জন্য ফিরবে বহরমপুরে, এখানে থেকে যাও, করিমগঞ্জের জল হাওয়াতেই তোমার বাদ ভালো হয়ে যাবে, বুঝছো? অনুরোধ এড়াতে পারেননি নিশিকান্ত বাবু, একবার যেতেই হয়েছিল বহরমপুর তল্পিতল্পা গুটি আনার জন্য। সেই থেকে পেইং গেস্ট হয়ে আছেন বন্ধু বাড়িতে, বেশ চিমচাম বাড়ি। মুনসেফে আয় থেকে তারক বাক্সি তৈরি করেছেন 64-এ। জায়গাটা যে মনোরম তাতে কোনো সন্দেহ নেই, এককালে রেশমের কুঠি ছিল করিমগঞ্জে, সেই সূত্রেই ম্যাকেঞ্জি সাহেবের পূর্বপুরুষ এখানে বাসা বেঁধেছিল। কুঠি উঠে গেছে 100 বছর আগে, কিন্তু ম্যাকেঞ্জিরা করিমগঞ্জের মায়া কাটাতে পারেননি। শেষ সাহেব জন ম্যাকেঞ্জি হয়তো থেকেই যেতেন, কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তার মন ভেঙে গিয়েছিল। তার ছেলে অস্ট্রেলিয়াতে পশমের ব্যবসা করে, সেই বাপকে চিঠি লিখে দেশে ডাকিয়ে নেয়। বন্ধুর সঙ্গে নিশিকান্ত বাবুর একটা ব্যাপার বেমিল, তারক বাক্সি ঘর কোনো মানুষ, কাজের পর বাড়িতে এসে আরাম কেদারায় গায়ে লিয়ে দেন, আর নিশিকান্ত বাবুর হেঁটে বেড়ানোর অভ্যাস। বাপ সত্ত্বেও সকালে সন্ধে মাইল দুয়েক না হাঁটলে তার ভাত হজম হয় না। করিমগঞ্জে আসার দিন তিনেকের মধ্যেই বেড়ানোর পথে ম্যাকেঞ্জি সাহেবের পরিত্যক্ত বাংলোটা তার চোখে পড়ল। পাঁচিল দিয়ে ঘেরা, আড়াই বিঘে জমির মাঝখানে ছবির মতো একতলা বাংলো, খাপড়া দেওয়া ঢালু ছাদ, সামনে পিছনে বারান্দা, চারদিক ঘিরে আছে গাছপালা। নিশিকান্ত বাবু গাছপালা ভালোবাসেন। বোটানি তার প্রিয় সাবজেক্ট ছিল কলেজে। বহরমপুরের বাড়িতে তার নিজের একটা ছোট বাগান ছিল। তার উপরে অনুসন্ধিৎসা ইচ্ছা তার চরিত্রের একটা বিশেষ অঙ্গ। এত বিচিত্র রকমের গাছ দেখে তিনি আর লোভ সামলাতে পারেননি। 10ই কার্তিক 1387 তারিখটা জরুরি। তিনি বন্ধুর নিষেধ অমান্য করে কাপড় হাটের উপর তুলে পাঁচিলের একটি ভাঙা অংশ টপকে ঢুকে পড়লেন ম্যাকেঞ্জি সাহেবের বাগানে। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, নারকেল ইত্যাদি যাবতীয় দেশি গাছ ছাড়াও ছবিতে এবং শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে দেখা কিছু বিদেশি গাছও চোখে পড়ল নিশিকান্ত বাবুর। ফুল গাছ যা ছিল তার কিছু আর অবশিষ্ট নেই, আগাছায় ভরে আছে চারিপাশ। তারই মধ্য দিয়ে এক অদম্য কৌতূহলে গাছপালা দেখতে দেখতে এগিয়ে চললেন নিশিকান্ত বাবু। বাগানের মধ্যে দিয়ে পাথরে বাঁধানো পথ এঁকে বেঁকে চলে গেছে। আশেপাশে ছড়ানো রয়েছে শ্বেত পাথরের স্ট্যাচু, লোহার বেঞ্চি, জল শুকিয়ে যাওয়া ফোয়ারা। বেশ শৌখিন লোক ছিলেন ম্যাকেঞ্জি, তাতে কোনো সন্দেহ নেই। বাংলোর পিছন দিকে পৌঁছে গন্ধটা পেলেন নিশিকান্ত বাবু। কোন ফুল কিংবা ফলের গন্ধ, তবে চেনা নয়, স্নিগ্ধ মিষ্টি গন্ধ। নিশিকান্ত বাবু এগিয়ে গেলেন অনুসন্ধান করতে। শরৎকালের দিন ছোট হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে পড়বে। গন্ধের কারণটা কি সেটা তার আগেই জানা দরকার। একটা সিংহের মূর্তি পেরিয়ে তিন পা যেতে নিশিকান্ত বাবুকে থেমে যেতে হলো। সামনে বাইরে একটা কবরী গাছ, তার ঠিক পিছনে একটা অপেক্ষাকৃত খোলা জায়গায় একটা অচেনা গাছের গায়ে পশ্চিম দিক থেকে সূর্যের আলো এসে পড়ে একটা দিককে যেন সোনার পাতে মুড়ে দিয়েছে। নিশিকান্ত বাবু এগিয়ে গেলেন গাছটার দিকে। গন্ধ যে এই গাছটা থেকেই আসছে তাতে সন্দেহ নেই। গাছের ফল থেকে, সাদা রঙের ফল, ওপর দিকটা গোল, তলাটা ঈষৎ সুচল, গোল অংশটা ব্যাস একটা মাঝারি সাইজের কমলা লেবুর মতো। গাছের পাতাগুলো লক্ষ্য করলেন নিশিকান্ত বাবু। আর সঙ্গে সঙ্গে ক্লাসে শেখা বোটানির কিছু নামও মনে পড়লো তার। পাতার রং গাঢ় সবুজ, কম্পাউন্ড লিফ, অবলং ফেরেট। গাছটা প্রায় 1.5 জন মানুষের মতো উঁচু, ফলের সংখ্যা কম করে 50। তাদের গা থেকে সোনালি রোদ ক্রমে সরে যাচ্ছে, কিন্তু ফলের রংটায় যেন একটা নিজস্ব উজ্জ্বল্য আছে, যাতে মনে হয় অন্ধকার হবার পরও সেগুলো চোখ টানবে। প্রায় 10 মিনিট ধরে গাছটার এদিক ওদিক ঘুরে অবশেষে নিশিকান্ত বাবুর মায়া কাটাতে হলো। পোকামাকড়ের অভাব নেই এই পরিত্যক্ত বাগানে। এই বেলা বেরিয়ে পড়া দরকার। খালি হাতে ফিরবেন কি না, না, এই অভিনব গাছের একটি ফল সঙ্গে অবশ্যই নিতে হবে। তারক বাবু ফলটা দেখে নিশিকান্ত বাবুর মতো না হলেও খানিকটা বিস্মিত হলেন বই কি।
এ আবার কি আনলে সঙ্গে করে?
নিশিকান্ত বাবু বললেন। তারক বাবু ফলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মাথা নিয়ে বললেন,
এ জিনিস তো কোশিতকালও দেখিনি গে, অস্ট্রেলিয়ার ফলই হবে বলে মনে হচ্ছে।
কিন্তু সেটা সঠিক জানা যায় কি করে বলতো? বললেন নিশিকান্ত বাবু। ফলের নাম না জানা অবধি নিশিকান্ত বাবু শান্তি নেই।
তুমি জ্ঞান বাবুকে দেখাও,
বললেন তারেক বাগচি।
ওর দেশে বিদেশে অনেক ঘোড়া রয়েছে, দেখো উনি কিছু চিনতে পারেন কিনা।
জ্ঞানবাবু অর্থাৎ জ্ঞান প্রকাশ চৌধুরী। চৌধুরীরা করিমগঞ্জে জমিদার ছিলেন। জ্ঞান প্রকাশের ছিল ভ্রমণের নেশা। এখন তার বয়স 65, তবে যুবা বয়সে যখন জমিদারি উচ্ছেদ হয়নি তখন বাপের পয়সায় অনেক ঘুরেছেন, অনেক দেশের অনেক কিছু জিনিস সংগ্রহ করে এনে বাড়ি ভরিয়ে ফেলেছেন। নিশিকান্ত বাবু তার বন্ধুর কথা মতো ফলটি থলেতে ভরে নিয়ে জ্ঞান চৌধুরীর সঙ্গে দেখা করতে গেলেন। ভদ্রলোক তখন তার বৈঠকখানায় বসে কলের গান শুনছেন। আজকাল ভদ্রলোকের নেশা পুরনো বাংলা গানের রেকর্ড আর ডাক টিকিট এসে দাঁড়িয়েছে। চৌধুরী মশাই হাল ফ্যাশনের রেকর্ড প্লেয়ারে বিশ্বাস করেন না, তার গ্রামোফোনে চোঙা আছে এবং সেটি হাতে ঘুরিয়ে দম দিয়ে চালাতে হয়, কাজেই কলের গান বলাটাই ঠিক। 3 মিনিট রেকর্ড। জহুরাবাইয়ের গান শেষ হতে চাবি চিপে মেশিন বন্ধ করে ভদ্রলোক নিশিকান্ত বাবুকে বসতে বললেন। হাতের ফলটা থলি থেকে বার করে শ্বেত পাথরের টেবিলের উপর রেখে পাশের সোফায় আসন গ্রহণ করলেন নিশিকান্ত বাবু। ওটা আবার কি? জ্ঞানবাবুর দৃষ্টি ফলের দিকে। নিশিকান্ত বাবু নম্রভাবে বললেন, আগে ওটার জন্যই আপনার কাছে আসা। এই ফলটা পেয়েছি ম্যাকেঞ্জি সাহেবের বাগানে, কিন্তু কি ফল সেটা বুঝতে পারছি না। আপনি তো অনেক ঘুরেছেন টুরেছেন, তাই
দেখি ফল।
নিশিকান্ত বাবু ফলটা দিলেন চৌধুরী মশাইয়ের হাতে। সেটাকে নেড়ে চেড়ে শুকে টুকে দেখে মাথা নাড়লেন জ্ঞান চৌধুরী।
এ ফল তো দেখছি আমারও অজানা, আপনি বরং কোনো বটানিস্টকে জিজ্ঞেস করুন। প্রেসিডেন্সির বটানির অধ্যাপক এখন বোধ করি বিনয় সোম, সেদিন কাগজে যেন দেখলাম নামটা, সে যদি বলতে পারেন।
নিশিকান্তবাবু চিন্তায় পড়ে গেলেন। তা কি তাহলে কলকাতায় যেতে হবে এই ফল নিয়ে?
আপনি এক কাজ করুন।
তার চিন্তাটা আজ করেই যেন বললেন জ্ঞান চৌধুরী।
আমার মেজ ছেলের পোলারয়েড ক্যামেরা আছে, সেই আপনাকে ফলের সামনে একটা রঙিন গাছের ছবি তুলে দিবে, তারই এক কপি আপনি সোমকে পাঠিয়ে দিন, তারপর দেখুন কি বলে।
মেজ ছেলে জ্যোতিপ্রকাশ চৌধুরী কানাডায় প্রফেসরি করেন, সম্প্রতি বিয়ে করতে এসেছেন করিমগঞ্জে। তিনি খুশি হয়েই তার ক্যামেরার সাঁচার টেপার সঙ্গে সঙ্গে একটি সাদা কাগজ সরাত করে ক্যামেরার গায়ে একটি খাজের ভেতর থেকে বেরিয়ে এলো। তারপর চোখের সামনেই 1 মিনিটের মধ্যে ভেলকির মতো সেই কাগজে গাছের রঙিন ছবি ফুটে বেরোলো। জ্যোতিপ্রকাশ ছবিটা ছিঁড়ে নিশিকান্ত বাবুকে দিয়ে দিলেন। ছবিটা হাতে নিয়ে একটু ইতস্তত করে নিশিকান্ত বাবু বললেন, একটা ছবি যদি হারিয়ে টারিয়ে যায়? জ্যোতিপ্রকাশ বিনা বাক্য ব্যয়ে আরো দুখানা ছবি তুলে দিলেন নিশিকান্ত বাবুকে। ছবির সঙ্গে তার কলেজ লব্ধ জ্ঞানের উপর নির্ভর করে নিশিকান্ত বাবু গাছের একটি বর্ণনা দিয়ে প্রেসিডেন্সির অধ্যাপক বিনয় সোমের কাছে পাঠিয়ে দিলেন। 7 দিনের মধ্যে উত্তর এসে গেল। বিনয় সোম জানালেন, এমন গাছ তিনি কখনো দেখেননি। কিন্তু নিশিকান্ত বাবু সহজে ছাড়বার পাত্র নয়, বর্ণনা সমেত আরেকটি ছবি তিনি পাঠালেন ইংল্যান্ডের রয়্যাল বোটানিক্যাল সোসাইটিতে। জ্ঞানবাবুর বাড়িতে হুইটেকার্স অ্যালমানাক ছিল, তাতেই পাওয়া গেল সোসাইটির ঠিকানা। উত্তর আসতে লাগলো 3 সপ্তাহ। সোসাইটির পক্ষ থেকে মার্টিমা সাহেব জানিয়েছেন যে ফল সমেত গাছের যে ছবি পাঠানো হয়েছে তাতে যদি কোনো কারচুপি না থাকে তাহলে বলতেই হবে যে গাছটির জাত অজ্ঞাত। এরপর যেটা ঘটলো তাতে নিশিকান্ত বাবুর চরিত্রের আরেকটি দিকের পরিচয় পাওয়া গেল, সেটা হলো তার ভাবুক দিক। একদিন রাত্রে বিছানা শুয়ে নিশিকান্ত বাবু ভাবলেন, এই যে মানুষ, এত রকম শাকসবজি ফলমূল শস্যকে খাদ্য হিসেবে ব্যবহার করছে, এর শুরু হলো কবে? আম জাম কলা কমলা পেঁপে পেয়ারা এসব কে বা কারা প্রথম খেলো? এ কথা তো ইতিহাস লেখে না। অমুক ফল সুস্বাদু, অমুক ফল খাদ্য পুষ্টিকর, এসব কে আবিষ্কার করলো? এর মধ্যে এমনও তো অনেক কিছু আছে যা মানুষের খাদ্য নয়, যা খেলে মানুষের অনিষ্ট হতে পারে। কয়েক শ্রেণীর ব্যাঙের ছাতা, যা মানুষের পক্ষে মারাত্মক। সেটা যে খাওয়া চলে না সেটাও তো একদিন মানুষকে খেয়েই বুঝতে হয়েছিল। শাস্ত্রে যাবতীয় খাদ্যের গুণাগুণ লেখা, কিন্তু শাস্ত্র লেখা হয়েছে এই তো সেদিন, মানুষ সভ্য হবার অনেক পরে। তার লক্ষ লক্ষ বছর আগেই তো সেসব খাদ্য মানুষ খেতে শুরু করে দিয়েছে। ইতিহাসে এমন একটিও নজির আছে কি যেখানে বলা হয়েছে অমুক ফল অমুক শস্য আজ প্রথম অমুক ব্যক্তি খেয়ে সেটাকে খাদ্য হিসেবে প্রমাণ করল? এইসব চিন্তা থেকে নিশিকান্ত বাবু একদিন স্থির করলেন যে এই নতুন ফল, যার নাম তিনি দিয়েছেন ম্যাকেঞ্জি ফ্রুট, তাকে খেয়ে দেখতে হবে। তার এই সিদ্ধান্ত সম্বন্ধে তিনি বন্ধুকে কিছু বললেন না, কারণ বললে তিনি হয় উদাসীন্য প্রকাশ করবেন না হয় হাহা করে উঠবেন। দুটোর কোনোটাই নিশিকান্ত বাবু চান না। এই সিদ্ধান্ত নেওয়ার পরের দিনই নিশিকান্ত বাবু প্রাতঃভ্রমণে বেরিয়ে সোজা চলে গেলেন ম্যাকেঞ্জি সাহেবের বাগানে। মনে একটা সংশয় ছিল যে দেখবেন গাছে ফল নেই, সব ঝরে পড়েছে, কিন্তু গিয়ে দেখলেন ফলের সংখ্যা আগের দিনের চেয়ে বেশি। নিশিকান্ত বাবু ঝোলা নিয়ে গিয়েছিলেন। স্পষ্ট দেখে তিনটি ফল পেরে ঝোলায় পুরে বাড়িমুখ হলেন। তিনি বেশ বুঝতে পারছিলেন তার হৃদস্পন্দনের মাত্রা সাধারণ অবস্থার চেয়ে বেশ খানিকটা দ্রুত। আজ তিনি যা করতে চলেছেন সেটা পৃথিবীর আর কেউ কোনোদিন করেনি। কিন্তু তাই কি, গাছটা তো ছিল ম্যাকেঞ্জি সাহেবের বাগানে, তিনি নিজে কি এ ফল কোনোদিন খেয়ে দেখেননি? এই নতুন প্রশ্নটা সাময়িকভাবে নিশিকান্ত বাবুর সমস্ত উৎসাহকে ব্লটিং পেপারের মতো শুষে দিল। কে দিতে পারে এই প্রশ্নের উত্তর? ম্যাকেঞ্জি সাহেবের সঙ্গে করিমগঞ্জের কারোর ঘনিষ্ঠতা ছিল কিনা সেটা আগে জানা দরকার, তারপরে ফল ভক্ষণ। উত্তর মিলল তারক বাবুর কাছে।
ম্যাকেঞ্জি বিশেষ মিস্টার না, কারোর সঙ্গে বুঝছো, তবে শিবচরণ নুকলের সঙ্গে সাহেবকে ঘুরতে দেখেছি বার কয়েক, বোধহয় সাহেবের কোনো মামলার সূত্রে দুজনের আলাপ হয়।
শিবচরণ মিত্র ব্যাপারটাকে অনেক সহজ করে দিলেন, বললেন
মামলা নয় তার বাগানের শখ, বুঝছেন আমারও বাগানের শখ, আর এই সূত্রে আমাদের আলাপ। 43 রকম গোলাপ ফুল ছিল আমার বাগানে, সাহেব দেখে খুব তারিফ করেছিলেন।
নিশিকান্তবাবু ভরসা পেয়ে ঝোলা থেকে ফলটা বার করলেন। এই ফল কি ম্যাকেঞ্জি সাহেবের বাগানে দেখেছেন কখনো? শিবচরণ বাবুর ভুরু কুচকে গেল।
সাহেবের বাগানে ছিল এই ফল
আগে? হ্যাঁ।
কোনখানে বলুন তো?
নিশিকান্তবাবু বর্ণনা দিলেন।
কাছাকাছি একটা বাজে ঝলসানো আমলকি গাছ দেখেছেন আপনি?
প্রশ্ন করলেন শিবচরণ বাবু। তা আছে, মনে পড়ছে নিশিকান্ত বাবুর, এই অজানা গাছটার পূব দিকে হাত দশেক দূরে।
তার মানে মেম সাহেব যেখানে মারা গিয়েছিলেন ঠিক সেইখানে এই গাছ,
বললেন শিবচরণ উকিল।
তবে সাহেব থাকাকালীন এই গাছ ছিল না, বুঝছেন, তাকে আমার চোখে পড়তো। ও মানে সাহেবের সঙ্গে ঘুরেছি, আমি অনেক ঘুরেছি,
হাঁস ছাড়লেন নিশিকান্ত বাবু। পায়োনিয়ার হবার পথে তার আর কোনো বাধা নেই, তিনিই হবেন ম্যাকেঞ্জি ফ্রুটের প্রথম ভক্ষক। সেই রাত্রিরে নিতাই ঠাকুরের রান্না চচ্চড়ি, মুসুরির ডাল, লাউ ঘণ্ট আর ট্যাংরা মাছের ঝোল খেয়ে বন্ধুর সঙ্গে উত্তরের বারান্দায় বসে আধ ঘন্টা খানিক গল্প করে নিশিকান্ত বাবু চলে এলেন নিজের ঘরে। বিকেল থেকে মেঘ করেছিল, 10টা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বেশ ঝাঁকিয়ে বৃষ্টি নামল। নিশিকান্ত বাবু ঘরের দরজা ভেজিয়ে দিয়ে কুঁজো থেকে এক গ্লাস জল ঢেলে নিয়ে খাটের পাশে টেবিলের উপর রাখলেন। তারপর একটি ম্যাকেঞ্জি ফ্রুট হাতে নিয়ে দেয়ালে টাঙানো পরমহংসদেবের ছবিটা উদ্দেশ্য করে একটা নমস্কার ঠুকে শরীরটাকে টান করে হাতের ফলে কামড় দিলেন। বার্তিনিক চিবানোর পর ফলের রস খাদ্যনালীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি বুঝলেন এ একেবারেই দেবভোগ্য ফল, এর সঙ্গে অন্য কোনো ফলের সাদৃশ্য নেই, তুলনাও নেই। একটি আস্ত ফল শেষ করতে 5 মিনিট লাগলো নিশিকান্ত বাবুর। তখন রাত 10:45, ঘুমানোর কোনো প্রশ্ন ওঠে না। একে তো আবিষ্কার উত্তেজনা, তার উপর একটা সংশয়, ফলে যদি কোনো অনিষ্ট হয় সেটা হয়তো রাতারাতি জানা যাবে। নিশিকান্ত বাবু ঘন ঘন নিজের নাড়িটিপে দেখতে লাগলেন, চেহারাও কোনো অনিষ্ট ছাপ পড়ছে কিনা জানার জন্য আধ ঘন্টা অন্তর অন্তর দেয়ালে ঠেকানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। শেষটায় মাঝরাতেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পায়চারি করে শরীরের মাংসপেশিগুলো সব ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে দেখলেন। 5টার ঠিক পরে যখন ভোরের প্রথম পাখি ডাকতে শুরু করেছে তখন নিশিকান্ত বাবু উপলব্ধি করলেন যে তার কোমরের বাত সম্পূর্ণ সেরে গেছে এবং এমন সুস্থ তিনি গত 30 বছরের মধ্যে কখনো বোধ করেননি। ম্যাকেঞ্জি ফলের এই আশ্চর্য স্বাদ তিনি একাই ভোগ করবেন এটা নিশিকান্ত বাবুর কাছে ন্যায্য বলে মনে হলো না। সেই সঙ্গে তিনি যে ফলের সন্ধান পেয়েছেন এবং তিনি যে প্রথম এই ফল খেয়ে দেখেছেন সেটা তো জানানো দরকার। বন্ধুর এ ব্যাপারে কোনো উৎসাহ নেই সেটা নিশিকান্ত বাবু ভালোভাবেই জানেন। ব্যাপারটা কোনো গণ্যমান্য ব্যক্তির গোচরে আনা উচিত এটা মনে করে জ্ঞান চৌধুরীর নামটাই সবচেয়ে আগে মনে পড়ল। মানুষে মানুষের রুচির ব্যবধান ঘটে এটা নিশিকান্ত বাবু জানেন, কিন্তু এমন সুস্বাদু ফল কারোর খারাপ লাগতে পারে এটা যেন তার বিশ্বাস হচ্ছিল না। তাই একটি ফল সঙ্গে নিয়ে তিনি গেলেন চৌধুরী নিবাসে। বৈঠকখানায় জ্ঞানবাবুর সঙ্গে একটি অবাঙালি ভদ্রলোককে দেখে কিছুটা দমে গেলেও নিশিকান্ত বাবু ভনিতা না করে তার আসার কারণটা জানিয়ে দিয়ে থলে থেকে ফলটা বের করে চৌধুরী মশাই সামনে টেবিলের উপর রাখলেন। নাম জানলেন এ ফলের? জ্ঞান চৌধুরী প্রশ্ন করলেন। নিশিকান্ত বাবু জানালেন যে রয়্যাল বোটানিক্যাল সোসাইটি পর্যন্ত ছবি দেখে ফলটাকে চিনতে পারেনি। আপনি খেয়ে দেখুন অতি সুস্বাদু ফল। জ্ঞানবাবু আপত্তি করলেন না, তবে কামড় দিয়ে না খেয়ে চাকরকে ডেকে ছুরি আর দুটো প্লেট আনিয়ে নিজে এক টুকরো নিয়ে এক টুকরো দিলেন অন্য ভদ্রলোকটিকে। খাওয়ার পর দুজনের মুখের ভাব দেখে নিশিকান্ত বাবুর মন খুশিতে ভরে গেল।
এই যে অতি সুস্বাদু ফল মশাই,
বললেন জ্ঞানবাবু।
ওয়ান্ডারফুল,
বললেন অন্য ভদ্রলোক।
ডিলিশিয়াস, এই ফল কোথায় মিলল দাদা?
নিশিকান্ত বাবু সরল মনে সবকিছু বললেন, এমনকি তার বাদ ছেড়ে যাওয়ার ব্যাপারটা পর্যন্ত।
ম্যাকেঞ্জি ফ্রুট, এটি আপনারই দেওয়া নাম নাকি?
অবাঙালি ভদ্রলোককে জিজ্ঞেস করলেন। নামটা একটা দেওয়া দরকার, বললেন নিশিকান্ত বাবু। এছাড়া কিছু মনে পড়ল না। নামখানা যে বেশ জবরদস্ত হয়েছে সেটা দুই ভদ্রলোকই স্বীকার করলেন। আর বেশি কথা না বাড়িয়ে দুজনকে নমস্কার করে নিশিকান্ত বাবু বিদায় নিলেন। চৌধুরী নিবাস থেকে রাস্তায় বেরিয়ে নিশিকান্ত বাবুর ভারী প্রসন্ন বোধ হলো। একটা কীর্তি রেখে যেতে চলেছেন তিনি, এমন যে হবে সেটা তার 62 বছরের জীবনের ঘটনা থেকে কারোর বোঝা সাধ্য ছিল কি? ছিল না। মাঝারি মানুষের মাঝারি জীবন তার, আর লক্ষ লক্ষ মাঝারি জীবনের সঙ্গে তার কোনো পার্থক্য নেই, কিন্তু আজ তিনি অনন্য। শুধু বাঙালিদের মধ্যে নয়, নিজের দেশবাসীদের মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে। কিন্তু কীর্তির শেষ তো এখানেই না, এই ফল যদি 10 জনের হাতে তুলে দেওয়া যায় তবেই না কীর্তি। ফলের ব্যাপক চাষ হলে দেশের লোকের যে কত উপকার হবে সেটা ভাবতেই নিশিকান্ত বাবুর বুক দশ হাত হয়ে গেল। ফলের বীজ তো তার আছেই, হালকা বেগুনি শাঁসের ভিতর কালো রঙের বীজ, সেটা বদলে গাছ হবে নাকি? তার বাড়ির পিছন দিকে লাউ মাছের পাশে তো খানিকটা জমি রয়েছে, সেখানে পরীক্ষা করে দেখতে ক্ষতি কি? কিন্তু সে ঘুরে বালি, বিচি পুঁতে জল জল দিয়ে কোনো লাভ হলো না। সাত দিন অপেক্ষা করেও অঙ্কুরের কোনো চিহ্ন দেখতে পেলেন না নিশিকান্ত। ইতিমধ্যে ফলের আশ্চর্য গুণের আরো পরিচয় পেয়েছেন তিনি। পড়শি অবনী ঘোষের আট বছরের ছেলে ভূত তার কাছে মাঝে মধ্যে অঙ্ক দেখাতে আসত। তার ফ্যারিনজাইটিস সেরে গেছে ফল খেয়ে। পাড়ার একটা ঘেয় কুকুর তারকবাবুর বাড়ির রাস্তার দিকে বারান্দার সামনে এসে রোজ ঘুরঘুর করে। নিশিকান্তবাবু তাকে ফলের এক টুকরো খেতে দেওয়ায় দুদিন পরে দেখলেন তার ঘাস শুকিয়ে গেছে। এমনকি বন্ধুকে না বলে তার চায়ে এক চামচ ম্যাকেঞ্জির রস মিশিয়ে দেওয়ার ফলে ভদ্রলোকের দশ দিনের বসা সর্দি একদিনেই হাওয়া। কিন্তু শুধু করিমগঞ্জের লোকেরাই ফলের কথা জানবে, বাইরের আর কেউ জানবে না, এটা কি হয়? জ্যোতিপ্রকাশ বাবুর তোলা একটা ছবি এখনো আছে নিশিকান্ত বাবুর কাছে। ইংরেজিতে ফুলস্ক্যাপের চাপাতে একটা প্রবন্ধ লিখে ছবি সমেত স্টেটসম্যান পত্রিকায় পাঠিয়ে দিলেন তিনি। প্রবন্ধের নাম এ ওয়ান্ডারফুল নিউ ফ্রুট। বলা বাহুল্য তিনি নিজেই ফলের আবিষ্কর্তা, সেটা বেশ পরিষ্কার ভাবে লিখে দিলেন নিশিকান্ত বাবু। এ অবস্থায় আত্মপ্রচার লোভটা সামলানো কি সহজ কথা? সাত দিন বাদে একটা বছর পঁচিশেকের যুবক তার বাড়িতে এলো দেখা করতে। ইনি অঞ্জন সেনগুপ্ত, স্টেটসম্যানের রিপোর্টার, স্মার্ট চেহারা, চোখে পুরু চশমা, সঙ্গে ক্যামেরা ও টেপ রেকর্ডার। নিশিকান্ত বাবু যে ফলটার কথা লিখেছেন সেটা সম্বন্ধে আরো তথ্য সংগ্রহ করতে পাঠানো হয়েছে তাকে। নিশিকান্ত বাবু খুশি হলেন, এই তো চাই, এটাই তো আশা করেছিলেন তিনি। আমার লেখাটা যাচ্ছে তো? নিশিকান্ত বাবু প্রশ্ন করলেন। লেখাচ্ছে মানে আজকাল সাক্ষাৎকারটা একটু বেশি লোকে পছন্দ করে, বললেন অঞ্জন সেনগুপ্ত। ইয়ে আমি কি গাছটা একবার দেখতে পারি? নিশ্চয়ই পারেন, বললেন নিশিকান্ত বাবু, তবে মাইলখানি খাটতে হবে। দুজনে মিলে বেরিয়ে পড়লেন ম্যাকেঞ্জি সাহেবের বাগানের উদ্দেশ্যে। দিন দশেক যাওয়া হয়নি বাগানে। শেষ যেদিন গেছেন সেদিনও নিশিকান্ত বাবু দেখেছেন গাছ ফলের ভারে নুয়ে পড়ছে। এ ফলের কি তাহলে কোনো সিজন নেই? সারা বছরই কি গাছে ফল থাকে? যাবার পথে এইসব প্রশ্ন নিশিকান্ত বাবুর মনে ঘুরছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যেই বাগানে তিনি ছাড়া গত কয়েক মাস কেউ প্রবেশ করেননি, এক ক্যামেরা নিয়ে জ্যোতিপ্রকাশ চৌধুরী ছাড়া, সেখানে আজ এত লোক কেন? দুজন লোককে চিনতে পারলেন নিশিকান্ত বাবু, জ্ঞান প্রকাশ চৌধুরী ও তার ঘরে সেদিন যে অবাঙালি ভদ্রলোকটি ছিলেন তিনি। আজ তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন জ্ঞান বাবু। একুশ দিন দেখেছেন আপনি, ইনি হচ্ছেন চুনিলাল মানসুখানি। আপনার দেওয়া সেই ফলটি খেয়ে অবধি এর মাথায় নানান ফন্দি খেলছে, তাই বুঝি? নিশিকান্ত বাবুর বুকের মধ্যে কেমন যেন দুরু দুরু আরম্ভ হয়ে গেছে, কিছু একটা ঘটতে যাচ্ছে সেটা তিনি বেশ বুঝতে পারছেন। ওই ফলের চাষ করার ইচ্ছে মিস্টার মানসুখানির, ব্যবসাদার মানুষ তো, নতুন ব্যবসার সুযোগ পেলে ওকে সামলানো দেয়। নিশিকান্ত বাবু কথাটা না বলে পারলেন না। কিন্তু আমি বীজপুতে দেখেছি, চারার কোনো লক্ষণ নেই, মানসুখানি হেসে উঠলেন।
শুধু এ মাটিতেই জন্মায়, ওই দেখুন সাত দিন আগে পোতা বীজ কেমন গজিয়েছে।
নিশিকান্ত বাবু অবাক হয়ে দেখলেন আগের গাছটা থেকে হাত দশেক ডাইনে একটি সতেজ গাছের চারা, পাতা দেখে তাকে চিনতেও কোনো অসুবিধা হয় না। সাংবাদিক অঞ্জন সেনগুপ্ত জোর খবরের গন্ধ পেয়ে নিশিকান্তবাবুকে ছেড়ে মানসু খানিকে ধরে ইন্টারভিউ নিয়ে বসলেন। নিশিকান্তবাবুর প্রবন্ধের বদলে সেই ইন্টারভিউটাই বেরোলো কাগজে। ছ মাসের মধ্যে ম্যাকেনজি ফলের গাছে ম্যাকেনজি সাহেবের বাগান ভরে গেল। এক মাসের মধ্যে জ্ঞান চৌধুরীর সঙ্গে পার্টনারশিপে মানসুখানের ব্যবসা চালু হয়ে গেল। মাত্র 162টা গাছ, কিন্তু তা থেকে ফল পাওয়া যায় সারা বছর ধরে। ইতিমধ্যে গবেষণাগারে পরীক্ষা করে জানা গেছে ফলে 7 রকমের ভিটামিন রয়েছে এবং সেই সঙ্গে আরো এমন কিছু আছে যার সঙ্গে রাসায়নিক বিদ্যার এখনো পরিচয় হয়নি। সাত গন্ধ উপকারিতা ও দুষ্প্রাপ্যতার জন্য ফলের দাম হলো আকাশ ছোঁয়া। এক একটি চিনে 2 টুকরো করে খোসা ছাড়ানো বিচিন ফল, প্রতি চিনের দাম ভারতীয় টাকার হিসাবে 350। দেশের লোক সে ফলে শুধু নামই শুনেছে, তাদের ঘরে সে ফল পৌঁছায় না, কারণ সব ফল চলে যায় জাপান, ইউরোপ ও আমেরিকায়। ফলের খ্যাতি সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও ম্যাকেনজি সাহেবের বাগানের বাইরে সে ফল গজানো সম্ভব হয়নি। যেমন বাগানে তেমনই করিমগঞ্জের লাগোয়া বিসিংহপুরে ফল যেখানে টিনে ভরা হয় সেই কারখানায় পুলিশের কড়া বন্দোবস্ত করা হয়েছে। বাগানের চারপাশ ঘিরে নতুন পাঁচিল উঠেছে, দেখে মনে হয় জেলখানা পাঁচিল। বাংলো ভেঙে মানসুখানি ম্যাকেনজি ফ্রুট কোম্পানির আধুনিক অফিস তৈরি হয়েছে। রোজ সকাল 9টায় জার্মান মার্সিডিজ গাড়িতে ভদ্রলোককে সে অফিস আসতে দেখা যায়। তার কয়েকজন খুব কাছের লোকও মাঝে মাঝে সেখানে আসেন, আর যাবার সময় সঙ্গে একটি করে ফলের টিন নিয়ে যান কনসেশন রেটে। এছাড়া অফিসের কর্মীর বাইরে আর কারোর প্রবেশের অধিকার নেই। আজ 1.5 বছর হলো এই ব্যবসা চালু হয়েছে, কিন্তু নিশিকান্তবাবুর হতভম্ব ভাবটা এখনো কাটেনি। অফিস খোলার 2 দিন বাদে তিনি গিয়েছিলেন ম্যাকেনজি সাহেবের বাগান দেখতে, কিন্তু পুলিশ তাকে ঢুকতে দেয়নি। তিনি ভারী অবাক হয়ে বললেন, হাম নিশিকান্ত বোস হ্যায়, ইয়ে ফল হামারি আবিষ্কার হ্যায়, তোমারা বাবুকে যাকে বলো। কিন্তু সশস্ত্র দ্বার রক্ষক তার কথায় কান দেননি। জ্ঞান চৌধুরীর বাড়িতে গিয়েও কোনো লাভ হয়নি, তিনি এখন আর যাতার সঙ্গে দেখা করেন না। তারক বাক্সি অবশ্য এতদিনে সবই জেনেছেন। তিনি ভৎসনা শুরু বন্ধুকে বললেন,
তোমার বন্ধু উকিল তুমি তার সঙ্গে পরামর্শ না করে ফস করে কতগুলো ব্যাপার করে বসলে, ধুরন্ধর লোকের মতো গতি বুঝবো কি করে, তুমি তোমাকে বোকা পেয়ে তারা যে লেঙ্গি মারবে এতে আশ্চর্য কি।
তবে একটি ফল নিশিকান্তবাবুর কাছে রয়ে গেছে। বীরসিংহপুরে গিয়ে একটি খালি টিন তিনি সংগ্রহ করে এনেছিলেন অনেক কষ্টে, সেই ফল তার মধ্যে তিনি রেখে দিয়েছেন। তারই আবিষ্কার এই ফল, তিনি প্রথম খেয়েছিলেন, তিনি নামকরণ করেছিলেন ম্যাকেনজি ফ্রুট। সেই আশ্চর্য ফল এই 1.5 বছর পরে আজও টাটকা রয়েছে।
বোধহয় আপনি আছেন এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা। কুয়াশা আর এতক্ষণ শুনছিলাম সত্যজিৎ রায়ের লেখা গল্প ম্যাকেনজি ফ্রুট, আর পড়ে শোনাচ্ছিল সেতু। আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেবার, অর্থাৎ রাত 12টার খবর শুনবো, কিন্তু তার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি এয়ারটেলের বন্ধ কানেকশনে 19 টাকা রিচার্জ করলে আছে এমন সব মজার অফার। অন করলে আধা পয়সার সেকেন্ড রেট এয়ারটেল, আর সাথে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে ডায়াল করুন *222*#, আরো জানতে ভিজিট করুন facebook.com/airtelbuzz। রাত 12টা ছোট্ট বিরতি, তারপর আবারও ফিরছি কুয়াশার মূল কাহিনী নিয়ে। আর সেই এই থাকে আমাকে যারা লিখতে চাইছেন লিখতে পারেন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, এর সাথে আছি আমি শর্মিক, সঙ্গেই থাকবেন।
Yeah, chill. Presents Kuasha.
স্বাগত সবাইকে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা এবং সাথে আছি শারমিন। আর সময় হয়ে গেছে এখন আমাদের কুয়াশার মূল কাহিনী শুনবার, অর্থাৎ দ্বিতীয় ঘন্টার মূল গল্প। আজকের গল্পের নাম না, আজকের গল্পের নাম এখন বলছি না, বলবো একদম গল্পের শেষে, কিন্তু যিনি লিখেছেন তার নাম বলছি, মাকসুদা রহমান মেঘনা। আর গল্পের প্রথম পর্ব শুনবো এখন, আর ছোট্ট একটা বিরতি নেই, ফিরে এসে তারপর শুনবো বাকি অংশ। তার আগে জানিয়ে দিচ্ছি, এয়ারটেল বন্ধ কানেকশনে 19 টাকা রিচার্জ করলে আছে এমন সব মজার অফার। আজ অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর তার সাথে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর অফারটি পাবেন কিনা জানতে ডায়াল করতে হবে আপনাকে *222*#, আরো জানতে ভিজিট করুন facebook.com/airtelbaje। তো শুরু করছি আজকের কাহিনী, আর আমাদের আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, ঠিকানা হচ্ছে 2221, যে কোনো মোবাইল থেকে সঙ্গেই থাকবেন। ফিরে আসব এই পর্বের পরে ছোট্ট একটা বিরতি নিয়ে। কাগজের টাকার নাকি অনেক ক্ষমতা। কথায় আছে, পৃথিবীর এমন কোন ছিদ্র নেই যা টাকার বিনিময়ে বন্ধ করা যায় না। আমাদের চারপাশের সমাজে প্রতিনিয়ত এমন অনেক ভয়ঙ্কর পাপ করে অপরাধীরা, টাকার জোরে পার পেয়ে যাচ্ছে। সত্যি কি টাকার এত ক্ষমতা? আমার মনে হয় না। সত্য এতটাই শক্তিশালী যে সাময়িক ক্ষমতায় পাপীরা সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করে ঠিকই, কিন্তু সত্য তার নিজস্ব গতিতে সবকিছু পেছনে ফেলে সামনে এগিয়ে আসে। কোনো কিছুর বিনিময়ে বা কোনো ক্ষমতার আড়ালে সত্যকে ঢেকে রাখা যায় না, সে সাধ্য মানুষের নেই। আজকের ঘটনার প্রতি পড়তে পড়তে আমরা ভয়ঙ্কর সেই রহস্য কুয়াশার ধোঁয়াকে জাল ছেড়ে সত্যের মুখোমুখি দাঁড়াব। একটা গাছকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে লাগানো হয়, তখন লক্ষ্য করলে দেখা যায় লাগানোর পর গাছের সমস্ত পাতাগুলো মিটিয়ে পড়ে। আমরা জল সার এসব দিয়ে যখন গাছটাকে বাঁচিয়ে তুলতে পারি, তখনই সে তার শিকড় দিয়ে নতুন জায়গার অপরিচিত মাটিকে আঁকড়ে ধরে। ঠিক তেমনই মিটিয়ে পড়া অবস্থা থেকে বের হয়ে রিপা এখন শফিককে আঁকড়ে ধরেছে। অপরিচিত পরিবেশে এখন পরিচিত সূত্রে বাধা পড়েছে। যদিও নতুন নতুন শব্দটা এখনো গা থেকে যায়নি, রিপা আর শফিকের বিয়ের বয়স 9 মাস 17 দিন, সেটেল ম্যারেজ। এই মোবাইলের যুগেও ওদের কথা বা রাতের মোবাইল কোম্পানিগুলোর স্পেশাল অফারের ভিড়ে গড়ে ওঠা প্রেম কোনো কিছুই হয়নি। আংটি পরাতে গিয়ে হুট করেই দিই, তারপর বিয়ের পরপরই ঢাকায় চলে আসা। প্রথম যে বাসাটায় ওরা ছিল সেটা ছেড়ে গতকালই এই নতুন বাসায় উঠেছে। আগের বাসাটা খুব ছোট ছিল, ঘরগুলো ঘুপচি ঘুপচি আর বারান্দা বলতে এক হাত মতো একটুখানি জায়গা, কিন্তু এই বাসাটা বড় সড়ো, প্রচুর আলো বাতাস, রিপার বেশ পছন্দ হয়েছে। তার চেয়ে বড় কথা ভাড়াও কম, এত কম ভাড়ায় এত সুন্দর বাড়ি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, তাও আবার ঢাকা শহরের মতো জায়গায়। যদিও মেইন রোড থেকে একটু ভেতর দিকে, শান্তিনগর থেকে আরো অনেকখানি ভেতর দিয়ে, অর্থাৎ উত্তর শাহজাহানপুর জায়গাটা। সারা দিন খুব খাটুনি গেছে রিপার, সব এলোমেলো কাজই একা একা করতে হলো। শফিক নাস্তা করেই অফিসে চলে গেছে। একটা বেসরকারি প্রতিষ্ঠানের HR-এ কাজ করছে শফিক, খুব ভালো চাকরি। বাড়িওয়ালা আন্টি নাকি খুবই আন্তরিক, কিন্তু প্রথম দিন এসেই কাজের বুয়ার কথাটা রিপা বলতে পারলো না। ঢাকা শহরের মেয়ে হলে হয়তো বলতে পারত, মফস্বলের মেয়ে বলেই এখনো জড়তা পুরোপুরি কাটেনি রিপার। যদিও বাড়ি মোটামুটি পরিষ্কার করেই দিয়েছে বাড়িওয়ালা, তবু বন্ধ ঘরে কেমন যেন ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে। অর্ধেক কাজ ছেড়ে আবারও রান্না করেছে রিপা, প্রায় 4:30 মতন বাজে ঘড়িতে। এমন সময় কলিং বেল বাজছে, একবার দুবার রিপা চমকে উঠল। এই এলাকাটা ওর একদম পরিচিত নয়। তাছাড়া শফিক বারবার বলে গেছে, আমি আসার আগে অপরিচিত কাউকে দেখলে দরজা খুলবে না, পরে আসতে বলবে। ঢাকা শহর হচ্ছে ঠগ বদমাশে ভর্তি। দিব্যি সাহেবী পোশাক পরে এসে ভদ্রভাবে ঘরের ভেতর ঢুকে টাকা পয়সা চুরিতে পরে, তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে খুন খারাপি। ঘরে ঘরে আজকাল এসব ঘটনা ঘটছে, রিপার ভয় লাগছে। আবারও কলিং বেল বাজল। রিপা জোর হলে চোখ রেখে দেখে একজন অপরিচিত বয়স্ক ভদ্রমহিলা।
আমি তোমাদের বাড়িওয়ালা আন্টি। ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন আন্টি?
ভালো, আমার সঙ্গে তোমার দেখা হয়নি, বাড়ি ভাড়ার বিষয়গুলো তোমাদের আঙ্কেলই দেখে।
আসুন আন্টি, ভেতরে আসুন, এখনো গোছ খাস হয়নি,
তাই ঘরের অবস্থা খুব একটা ভালো না। ও আচ্ছা, আমি যাচ্ছিলাম ছাদে, আচারের বয়াম দুধে দিয়েছি তো সেগুলো উঠাবো, ভাবলাম দেখে যাই তুমি কি করছো। ভালোই করেছেন, বসুন আমি একটু চা করি। আহে না না মা, আজ নয়, অন্য আরেকদিন, এসছে যখন তখন দেখা তো হবেই। তাছাড়া আমি কিন্তু অন্য বাড়িওয়ালাদের মতো নেই, মাঝে মাঝে ভাড়াটিয়াদের খোঁজ খবর নেই। অবশ্যই আন্টি আসবেন, আমারও ভালো লাগবে। তা তোমার নামটা যেন কি মা? জি আমার নাম রিপা। ও আচ্ছা রিপা, তুমি ইচ্ছা করলে আমার কাজের বুয়াকে দিয়ে কাজ করাতে পারো। এই ঘরদোর মোছালে, জানালা গ্রিল টিল একটু পরিষ্কার করে দিল। আন্টি আজ থাক, ও আসুক আমি কথা বলে কাল আপনাকে জানাবো। আর তাছাড়া আজ তো বিকেল হয়ে গেছে, কাল সকাল সকাল এলে আমার জন্য ভালো হবে। ঠিক আছে, এখন তাহলে আসি মা, কাজ গুছিয়ে আমার বাসায় এসো কিন্তু বেড়াতে। জি আন্টি আসবো, আপনি আবার আসবেন, আজ প্রথম দিন খালি মুখে যাচ্ছেন। আরে ছাড়ো তো, এটা কোনো ব্যাপার না, তুমি তো আমার মেয়ে মতো, এসব কথা বলো না তো।
রিপা খুবই অবাক হলো, ভদ্রমহিলা এত হাসি খুশি আর এত আন্তরিক হবে রিপা সত্যিই ভাবেনি। যদিও শফিক বলছিল বাড়ি দেখতে আসার সময় নাকি বাড়িওয়ালা আঙ্কেল বলেছিলেন, কিন্তু ওরকম কথা সব বাড়িওয়ালারাই বাড়ি দেখতে গেলে বলে। সাধারণত ঢাকা শহরের বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের অতটা সমীহ করে না। যাক ভালো হলেই ভালো, আবার এও হতে পারে শফিক ছ মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে উঠেছে বলে একটু বেশি নজর দিচ্ছে, পরে আসল চেহারা বের হয়ে যাবে। আগের বাসের বাড়িওয়ালা খুব ছিটকিটে মেজাজের ছিল, সারাক্ষণই কপালের মধ্যে রাজ্যের বিরক্তি নিয়ে ভাত দিয়ে রাখত, যেন তার ওই ঘুপচি বাসা ছাড়া পৃথিবীতে আর কোনো বাসা নেই। অসহ্য লাগত রিপার, ধ্যাত কিসব হাবি জাবি ভাবছে, অনেক কাজ বাকি, দ্রুত কাজ সেরে গোসল করতে হবে। শফিক আসার আগেই রিপার সব কাজ সেরে ফ্রেশ হয়ে সেজে গুজে পরিপাটি হয়ে থাকে, যাতে সারাক্ষণই ওর পাশে পাশে থাকা যায়। নতুন নতুন বিয়ে বলে কথা, এই বাড়িটা মোটামুটি পুরনোই, নেমপ্লেটে লেখা স্থাপিত ভারতবর্ষ, সেজন্যই বাথরুমগুলো বড়। আরাম করে গোসল করছে রিপা। হঠাৎ দেখলো বাথরুমের কাঠের দরজাটায় একটা ছিদ্র ছিল, ছিদ্রটা মাপ দেখে মনে হচ্ছে একটা চোখ দিয়ে দেখার জন্য কেউ ছিদ্রটা করেছে। হঠাৎ রিপার সমস্ত গা শিউরে উঠল, আচ্ছা কেউ রিপাকে বাইরে থেকে দেখছে না তো, একা থাকলেই মানুষ যত সব উদ্ভব চিন্তা করে। রিপা দরজার কাছে এসে দেখল না, যতটা ভয়ও পেয়েছিল ততটা ভয় কিছু নয়, ওই ছিদ্র দিয়ে খুবই আবছা আবছা বাইরের অংশটা দেখা যাচ্ছে। হয়তো আরো কিছুক্ষণ রিপা গোসল করতো, কিন্তু এখন কেমন যেন ভয় ভয় লাগছে তার। তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে গেল, বাড়িটা বেশ শুনশান টাইপের। ইস, কখন যে শফিক আসবে, দুপুরে লাঞ্চ ব্রেকে ফোন দিয়েছিল, বলল তো আজ 7টার মধ্যে ফিরবে, তার মানে আরো ঘন্টা দেড়েক একা একা থাকতে হবে রিপাকে। টিভিটাও লাগানো হয় না, ইলেকট্রিশিয়ান নিয়ে আসার কথা শফিকে, ডিশ লাইনটা নিয়ে নিলে আর একা একা লাগবে না। টিভি অন করে কাজ করতে রিপার ভালোই লাগে, টিভিতে ওরা ওদের মতো কথা বলে আর রিপার মনে হয় ঘর ভর্তি লোকজন রয়েছে। একটু চা খেলে ভালো হয়, চায়ের পানি চুলাই দিয়ে বেডরুমে আসতেই মোবাইলটা বেজে উঠল।
হ্যালো বলো,
কি করছো তুমি?
এই তো চায়ের পানি চুলাই দিলাম, কখন আসবে?
এই মিনিট দশেকের মধ্যে অফিস থেকে বের হব, তারপর ডিশের লোক নিয়ে একবারই আসব।
আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো,
এখন রাখছি তাহলে।
ওকে বাই।
চায়ের কাপ হাতে নিয়ে রিপা বারান্দায় এসে বসল, নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা জুড়ে গ্রিল দেয়া বেশ খোলামেলা বারান্দা। বারান্দাটা দেখেই নাকি শফিক বাসাটা এত পছন্দ করেছিল, যদিও ওদের ফ্ল্যাটটা পেছনমুখী, কিন্তু বারান্দার পূব পাশে বসলে রাস্তা দেখা যায়, কেননা পাশের জমিটা ফাঁকা, এখনো বাড়ি ওঠেনি ওখানে। খালি জমিটাতে ময়লার স্তূপ, আবার সেই স্তূপ উপেক্ষা করে জঙ্গলি গাছ আর মোটা মোটা ঘাসের বিস্তার, জমির বাউন্ডারি ঘেঁষে কিছু এলোমেলো সন্ধ্যা মালতী ফুল গাছ, সঙ্গে পান পাতার মতো লতানো কিছু গাছ পাশের বিল্ডিং এ তরতর করে উঠে গেছে। চা খেতে খেতে রাস্তার অচেনা লোকজনের নানা গোনা গভীর মনোযোগ দিয়ে দিবা দিচ্ছে। এবার খুব ভালো লাগছে, সে কোনোদিন ভাবেইনি ঢাকা শহরে তার থাকা হবে। পাবনার স্থানীয় কলেজ থেকে দীপা ডিগ্রি পাশ করেছে, ভেবেছিল ঢাকার কোনো কলেজ থেকে মাস্টার্স করবে, কিন্তু তার আগেই বিয়ে, পড়াশোনার পাঁচ চোখে গেল। তাতে আর কষ্ট নেই, এখন নিজেকে খুব সুখী সুখী লাগছে। ঢাকায় থাকার ইচ্ছে তার অনেক দিনের, তবে আগের ঘুপটি বাসাটা দীপার একদম ভালো লাগে। সফিককে অবশ্য বলেও নি কখনো, সফিক নিজেই বাসা বদলানোর জন্য অস্থির হয়ে গেছিল। অবশেষে এই বাসায় আসা, তবে অনেকগুলো টাকা একসঙ্গে দিতে হলো, এটাই রিপার গায়ে লাগছে। কতগুলো টাকা বেরিয়ে গেল, অবশ্য এসব নিয়ে সফিক কৃপণতা করে না, যথেষ্টই খরচের হাতর। এক সপ্তাহের মধ্যে রিপা ও নতুন বাসার সংসার প্রায় গুছিয়ে নিয়েছে। এর মধ্যে বাড়িওয়ালা আন্টি বুয়াও ঠিক করে দিল ছুটির দিন সফিক রিপাকে নিয়ে নিউমার্কেটে গিয়ে সংসারের অনেক প্রয়োজনীয় চুকিটাকে জিনিস কিনে দিল। সপ্তাহ দুই ভালোই কাটল, ভালোই বলতে ব্যস্ততার মধ্যে কেটেছে বলে অনেক গরমিয়ে দীপার চোখ এড়িয়ে গেছে। তবে আস্তে আস্তে খোলস ছেড়ে বাড়ির কিছু একটা বিষয় শামুকের মতো শ্লথ গতিতে দীপাকে নানাভাবে জানান দিচ্ছে। সফিক সারাদিন বাসায় থাকে না, বুয়া একবার এসে কাজ করে দিয়ে চলে যায়। তারপরেই রিপার ভয় ভয় লাগে, সারাক্ষণই মনে হয় কেউ একজনের পেছন পেছন হাঁটছে। রান্না করতে করতে মনে হয় ঘাড়ের উপর কেউ গরম নিঃশ্বাস ফেলছে, ভীষণ ভয় লাগে। উফ, ভালো লাগে না। তার উপর বিড়ালের উৎপাত, একটা কালো বিড়াল সব সময় জানালা দিয়ে ঘরে ঢুকে বসে থাকে আর জল জলে চোখে এমন ভাবে রিপাকে দেখে যে গা শিউরে ওঠে। আর একটা আশ্চর্য বিষয় হচ্ছে, বিড়ালটা কখনো ডাকে না। রিপা সফিককে বলেছে কয়েকবার বিড়ালটার কথা, সফিক এমন ভাবে রিয়াক্ট করলো যে তারপর আর কিছুই বলা যায় না। অবশ্য সফিক ভুলও কিছু বলেনি, মফস্বলে রিপা কুকুর বিড়াল দেখে দেখে অভ্যস্ত ঠিকই, কিন্তু এইরকম বিটখুটে কুচকুচে কালো বিড়াল ওর চোখে খুবই কম পড়েছে। তবে গত রাতের ঘটনাটা সফিক হয়তো একটু ভাবিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে দুজন বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর টুকটাক কথা বলছি।
ডাইনিং এর লাইটটা অফ করো না কিন্তু।
কি যে হলো তোমার, কদিন ধরেই দেখছি বাসার সব লাইট জ্বালিয়ে রাখছো, এত আলোতে ঘুম হয়?
তুমি তো বালিশে মাথা দিয়ে নাক ডাকা শুরু করে দাও, আর আমি কান খাড়া করে রাখি, আর একটার পর একটা অদ্ভুত সব শব্দ হতে থাকে এ বাড়িতে।
উফ, আবার আমি তো জানতাম শহরের মেয়েরা ভীতু হয়, এখন তো দেখছি ভুল।
ভয় পাবার মতো কারণ থাকলে ভয় তো পাবই, কই আগের বাসাতে তো এরকম ভয় পেতাম না।
এই বাসাটা বড় বলে ভয় পাও, তাছাড়া অনেকটা সময় একা একা থাকো তাই উদ্ভট সব চিন্তা মাথায় ভিড় করে। আমার মতো 9টা 5টা অফিস আর এক গাদা কাজ করলে ওইসব ভূত ভূতের শব্দ কালো বিড়াল কিছুই মাথাতে থাকতো না।
তার মানে আমি কোনো কাজ করি না, সারাদিন গায়ে হাওয়া লাগাই বলে তোমার ধারণা? তোমাদের ছেলেদের এটাই হচ্ছে সমস্যা।
আরে আরে রেগে যাচ্ছ কেন, আমি কিন্তু কিছু মিন করে বলিনি। আমি বলতে চেয়েছি ভয় পাওয়াটাকে তুমি একটা কাজ হিসাবে নিয়েছো।
খবরদার কথা ঘুরাবে না একদম।
ঠিক আছে ঠিক আছে, এই যে কান ধরছি, সত্যি আমাদের বাড়িতে আধুনিক ভূত আছে। হলো
খাপাই আর কি, আধুনিক ভূত মানে কি?
যে ভূত শহরে থেকে অভ্যস্ত তার মধ্যে তো নিশ্চয়ই আধুনিকতা আছে, তা না হলে সে তো গ্রামের বাঁশবাগান বা শেওড়া গাছে থাকতো।
আমি কিন্তু তোমাকে একবারও বলিনি ভূত আছে এই বাড়িতে।
ওই হলো, আমি ভাত খাই আর আমার দ্বারা ভাত খাওয়া হয়।
উফ, আমার সঙ্গে তুমি একদম কথা বলবে না, যাও এখান থেকে।
হয়েছে, আর রাগ করতে হবে না, সরি সরি সরি।
কোনো এক অদ্ভুত কারণে যখনই শক্তি কৃপার একটু কাছাকাছি আসে তখনই কোনো না কোনো সমস্যা দেখা দেয়। প্রথম প্রথম রান্নাঘরে বা ডাইনিং রুমে কিছু না কিছু জিনিসপত্র হঠাৎ পড়ে যেত, বিষয়টা রিপা সফিক কেউ বুঝতে পারত না। একদিন রান্নাঘরে সমস্ত মশলার কৌটাগুলো ফ্লোরে পড়ে গেল, অথচ এমন ভাবে মশলার কৌটাটা রাখা ছিল যে বিড়াল ফেলবে সেটা অসম্ভব। কিন্তু সফিককে রিপা কিছুতেই বোঝাতে পারল না। ওর একটাই কথা, নিশ্চয় ভুলে তুমি এমনভাবে কৌটাগুলো রেখেছো যে ইঁদুর কিংবা বিড়াল টেরা ফেলে দিয়েছে। মশলার কৌটার তো আর হাত পা নেই যে ওরা একা একা চলাফেরা করবে, কিন্তু আজ যখন শফিক লিপা একটু অন্তরঙ্গ হতে চাইল, তখন সমস্ত ঘরের লাইটগুলো বিকট শব্দে ফেটে গেল এবং সমস্ত ঘর অন্ধকার হয়ে গেল। শুধু ডাইনিং রুমের লাইটটা ফেটে গেলে অবাক লাগতো না, কেননা ওটা সারাক্ষণই জ্বালানো থাকে। কিন্তু পুরো বাড়ির লাইট কেন ফেটে যাবে? আশেপাশে বিল্ডিংগুলোতে এখনো বাতি জ্বলছে, রাজ্যে খুব বেশি তাও নয়। সাধারণত ঢাকা শহরে এত তাড়াতাড়ি কেউ ঘুমোতে যায় না, তাই দূরের বাতি দেখে বোঝা যাচ্ছে যে ইলেকট্রিসিটিও যায়নি। তাহলে এই বিল্ডিং এর অন্যান্য ফ্ল্যাটে তো দিব্যি বাতি চলছে, কিন্তু তার চেয়ে বিস্ময় ওদের জন্য অপেক্ষা করছিল সেটা হচ্ছে কেউ একজন অনর বড়কে ঘুমাচ্ছে। মনে হয় আপনার চেষ্টা করছে চিৎকার করার জন্য, কিন্তু পারছে না। শফিক কিংবা হক চুকিয়ে গেল, কি হচ্ছে এসব? শফিক চার্জ লাইট ঢেলে বাল্বের টুকরোগুলো পরিষ্কার করে লাইন চেক করতে গেল, কিন্তু রিপা বলল, থাক, সকালে ইলেকট্রিশিয়ান ডেকে দেখালেই হবে। বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে একসময় শফিক ঘুমিয়ে গেল, কিন্তু ঘুমোতে পারল না রিপা। কিছু একটা রহস্য হয়তো এর বাড়িতে আছে। ঘুমানোর শব্দটাও কত থেমে গেছে। এবার খটকা লাগছে, বাড়িওয়ালা ছয় মাসের ভাড়া নিয়ে নিল, অনেকদিন ধরেই নাকি ফ্ল্যাটটা ফাঁকা ছিল। যদি কোনো রহস্যই না থাকবে, তবে এত ভালো বাড়ি ফাঁকা পড়ে থাকবে কেন? আর ভাড়াই বা এত কম হবে কেন? শফিককে বলে কোনো লাভ হবে না, বরং ও আরো রেগে যাবে। নানা বিষয় ভাবতে ভাবতে রাত প্রায় শেষ হইল। এবার ক্লান্তিতে এবার দু চোখের পাতা বন্ধ হয়ে আসছে। কখন যে ঘুমিয়েছে কে জানে, ঘুমের মধ্যে একটা অস্বস্তিকর স্বপ্ন দেখল। সকালে অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল, আর ঘুম ভাঙতে রিপা যেন স্বস্তি হলো। তার মানে এতক্ষণ যে অস্বস্তিকর বিষয়টার মধ্যে সে ছিল, সেটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।
কই হলো তোমার, আর কতক্ষণ? বাথরুমে ঘুমিয়ে গেলে নাকি?
এই তো, এত অস্থির হচ্ছে কেন? অফিসে ফোন দিয়ে দিয়েছি, আজ একটু লেট হবে, আর ব্যাংকেও একটু কাজ আছে।
ও তাই বলো, আমি তো টাইম দেখে চিল্লাম।
ভালো কথা, সাড়ে নয়টা ইলেকট্রিশিয়ান আসবে, বাসার লাইনটা ঠিক করে তারপর ব্যাংকে যাব।
আমার কিন্তু খটকা লাগছে, তুমি যাই বলো।
আহা, আগে সাতকে সতেরো করো না তো, আগে লাইনটা দেখুক তারপরে বোঝা যাবে।
তোমার চা এখন দেব?
হ্যাঁ দাও। সকাল সকাল দেখছি বললেন যে সাড়ে নয়টা বাজবে। আপনাদের গলির মাথায় এক বাড়িতে এসেছে, তো ওরা বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে, তাই ভাবলাম একই লাইন যখন দেখেই যাই।
ভালোই করেছেন, কি যে হলো বুঝলাম না, হঠাৎ সব লাইট ভেঙে গেল। ঘরে এক্সট্রা লাইট ছিল, আমি চেষ্টাও করলাম, তারপরও জ্বলছে না, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না।
আসলে অনেক আগের লাইন তো, হয়তো কোনো তার তারের জয়েন্ট খুলে গেছে। চলুন মেন সুইচটা বন্ধ করতে হবে।
জি জি চলুন।
যদি কিছু মনে না করেন একটা কথা বলবো?
বলেন না, কি বলবেন?
এই বাড়ির একটা দোষ আছে, অনেক দিন এই বাসাটা ফাঁকা ছিল, কোনো ভাড়াটিয়ারা এক দুই মাসের বেশি এখানে থাকতে পারে না।
মানে কি আবোলতাবোল বলছেন?
না মানে আপনার কারেন্টের লাইনে সত্যিই কোনো সমস্যা নেই, তবে লাইট ভেঙে যাওয়ার সমস্যায় আপনি বারবার পড়বেন। আমি সব চেক করে নতুন লাইট লাগিয়ে দিয়ে গেলাম, এখন সুইচ অন করলে হয়তো কোনো বাতিই জ্বলবে, তবে সন্ধ্যার মধ্যে ঠিক হয়ে যাবে।
ঠিক আছে ঠিক আছে, আমি এ ব্যাপারে আঙ্কেলের সাথে কথা বলে নিচ্ছি। এই নিন আপনার টাকাটা।
এই শুনছো, একটা লাইটও কিন্তু জ্বলছে না, দেখো।
তাই তো, ব্যাপার কি বলো তো?
ব্যাপার ট্যাপার জানি না, তুমি বাসা দেখো, এই বাসা আমি থাকবো না।
কি বলছো, ছয় মাসের ভাড়া আবার রং করার জন্য আলাদা 10,000 টাকা অ্যাডভান্স দিয়েছি, এখন বাসা থাকবো মানে?
রঙের টাকা তোমার দেওয়া উচিত হয়।
আরে ওই টাকা প্রতি মাসের ভাড়া থেকে কেটে দেব, তেমনই কথা হয়েছে, ভালো বাসা পেয়েছি বলেই রাজি হয়ে গিয়েছিলাম।
কি ভাবুক টাইপের বাড়িওয়ালা, অদ্ভুত। দেশে তো মনে হয় টাকা পয়সা ভালোই আছে, ছেলে মেয়েরাও নাকি থাকে বিদেশে সব।
এর নামই হচ্ছে ঢাকা শহর, বুঝেছো?
তুমি বিষয়টা আঙ্কেলকে জানাও, সব ফ্ল্যাটে কারেন্ট আছে, শুধু আমাদের ফ্ল্যাটেই সমস্যা হবে কেন?
আরে ওই ইলেকট্রিশিয়ানের কথা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই রিপা, আমি দেখছি। মনে হচ্ছে ইলেকট্রিক লাইনে কোথাও কোনো গন্ডগোল। দাঁড়াও আরেকবার সুইচগুলো টেস্ট করে দেখি। দীপা, এই দীপা দেখো সব লাইট জ্বলছে।
আশ্চর্য তো, তোমার আশ্চর্য লাগছে না বিষয়টা?
না মোটেও না, হয়তো পুরনো বাড়ি বলেই এমনটা হয়েছে। নাও তোমার প্রবলেম সলভ, এবার আমি বেরোচ্ছি, ব্যাংক থেকে অফিসে চলে যাব।
ঠিক আছে, সাবধানে যেও আর তাড়াতাড়ি এসো।
ওকে।
দরজাটা বন্ধ করে দিতেই দীপার সে ইলেকট্রিক মিস্ত্রির কথা বারবার মনে হচ্ছে। লোকটা কেন শুধু শুধু মিথ্যা বলবে? সত্যি বাড়ির হয়তো কোনো দোষ আছে, তা না হলে অযথা এরকম জিনিসপত্র ঢুকতে পড়ে যাবে কেন? আবার মাঝে মাঝে মনে হয় কেউ যেন সারা বাড়িতে হাঁটছে। দীপা প্রায় লক্ষ্য করেছে বিষয়টা। এসব তো শফিক জানে না, কারণ সারাদিন সে বাসায় থাকে না, আর সারাদিন বাসায় থেকে এসব টের পায় দীপা। কি যে অশান্তি শুরু হলো কে জানে। ভাবতে ভাবতে দীপা ফ্রিজ থেকে মাছ বের করছে। হঠাৎ মনে হলো টিভিটা অন করে দিই। যা, টিভিটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, টিভিতে কিছুই দেখা যাচ্ছে না, ডিশ লাইন চলে গেছে বোধ হয়। দীপা কাজে মনোযোগ দিল, আর তখনই শোবার ঘর থেকে সেই বিকট গোমানির শব্দটা কানে এলো। প্রথমে আস্তে আস্তে, তারপর আওয়াজটা বেড়ে যাচ্ছে। দীপা পাথর হয়ে দাঁড়িয়ে আছে, নড়তেও পারছে না, মোবাইলটা শোবার ঘরে, কি করবে এখন? ভীষণ ভয় লাগছে তার। আচ্ছা মরে ভুল নয় তো, মনে হচ্ছে ভয় আজ দীপা মরেই যাবে, কেন যে শফিক আজ অফিসে গেল। বন্ধুরা, আপনি আছেন, আপনারা আছেন এত প্রেজেন্স কুয়াশা, এবং সাথে আছে আমি শারমিন। আর আজকে শুনছি একটি কাহিনী, যে কাহিনীতে শুরুতেই দেখেছি রিপা এবং শফিক যাদের নতুন বিয়ে হয়েছে তারা উত্তর শাহজাহানপুরে একটি বাড়িতে উঠেছে, নতুন বাড়িতে উঠেছে। তাদের বিয়ের পর আগে একটি বাড়িতে তারা ছিল, সেখান থেকে বাড়িটা পাল্টে তারা নতুন একটি বাড়িতে উঠে, এবং বাড়িতে উঠবার পর থেকে সেই বাড়িতে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। এবং আমরা কেবল শুরুটা করেছি, আমরা এখন পর্যন্ত জানি না আরো কি আছে কি হবে। একটা কালো বেড়াল আছে বাড়িতে, যে বেড়াল কখনো মুখ দিয়ে কোনো শব্দ করে না, এবং রিপা সারাদিন বাড়িতে একা থাকে, এবং সে সবসময় সে ছাড়াও আরো একটা অন্য কারো অস্তিত্ব টের পায়, যেটা কিনা তার স্বামী শফিক জানেও না। এবং রিপা যখন তার কাছে অভিযোগগুলো করে সে হেসে সেটা উড়িয়ে দেয়। তো ঠিক আছে, আমরা এরপরে চলে যাচ্ছি সরাসরি এর পরের অংশে, অর্থাৎ পরের পর্বে, দেখি সেখানে কি হয়। আমার সঙ্গেই থাকবেন, আর আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। আপনি আছেন এতুর প্রেজেন্স কুয়াশায়, আর সাথে আছে শারমিন। এমন সময় দরজায় কলিং বেল। কলিং বেলের শব্দে গোমানিটা থেমে গেল মনে হয়। রিপা হাঁস ছেড়ে বাঁচল, দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখে বুয়া এসেছে। রিপা স্বাভাবিকভাবে কথা বলতে চেষ্টা করছে, কিন্তু তবুও যেন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর হাঁপাচ্ছে।
কি গো, জোরে জোরে শ্বাস নিতে পারেন
না? এমনি রান্নাঘর থেকে দৌড়ে এলাম তো।
মুখটা তো দেখতে মনে ঢুকে দড়াই তো, কিছু দেখতে দাঁড়াই তো
না বুয়া। কিসের জন্য একটা শব্দ শুনলাম তাই চমকে গেছি, ভয়টা আর কিছু না।
না দড়াইলেই ভালো, তোমার তো তাইলে বালাই সাহস।
কেন বুয়া?
না এমনি কইলাম আর
বুঝো না, কত মানুষ চায় না,
কিছু ওইলেই দড়ায়। আর এই বাড়ির দোষের কথা তো
থামলে কেন বুয়া, বলো না, তুমি কিছু জানো এই বাড়ি সম্পর্কে, কিছু জানো?
মায়া গো মায়া, আমি কিছু জানি না, তোমারে আমি কিছু কইতা আর বাড়ি এলে আমার ঠেঙানি দিত।
বলো না বুয়া, আমি তো আর আন্টিকে বলতে যাবো না তাই না?
না গো আমারে মাফ কর,
বলবে না তাহলে?
দাও দাও কান সারি, আমার গপ্প করলে চলতো না গো, মেলা কাজ বলেছে আমার।
বউয়ের হাব ভাব আর কথা শুনে ভয়টা আরো যেন বেড়ে গেল দীপার। কিন্তু এবার দীপা মনে মনে ঠিক করল, না অত ভীত হলে জীবন চলবে না, ভূত প্রেত বলে আসলে কিছু নেই এটা সে জানে, তাই অযথা এসব নিয়ে মাথায় ঢুকিয়ে অন্য কিছু ভাবতে হবে। দুপুরের কাজ ছেড়ে খেয়ে দিয়ে দীপা অনেকক্ষণ গান শুনল। গান শোনাতে ওর একটা লাভই হলো, গান শুনতে শুনতে স্কুল কলেজে সেই পুরনো দিনগুলো মনের দরজায় এসে একে একে ভিড় জমাল, ভয়টার কর্পূরের মতো কোথায় যেন উবে গেল। সত্যি গান কবিতা এগুলো হচ্ছে মনের ওষুধ, প্রিয় কোনো কাপড় বা শাড়ি একটুখানি ছিঁড়ে গেলে যেমন লোকে রিপু করে, তেমনি আমাদের জীবনে অনেক ছেঁড়া ফাড়ায় গান আর কবিতা রিপুর কাজ করে। আবার গান বা কবিতাকে এভাবেও ভাবা যায়, যদি প্রচন্ড জ্বরে আমরা কপালে জলপট্টি দেই তবে মনের জলপট্টি হচ্ছে গান অথবা কবিতা। সারাটা দুপুর আর দীপার দারুণ ভালো কাটল, গানে মগ্ন হয়েছিল। কখন যে শেষ বিকেলের কমলা রং আকাশের কাপড় লিখতে শুরু করেছে খেয়ালই করেনি। দীপা মন থেকে ভয়টাকে দূরে ফেলতে চাইল ঠিকই, কিন্তু সেদিন রাতে ঘটল অন্য ঘটনা। ছুটিকে চিৎকারে মার সাথে ঘুম ভাঙল দীপা।
ওইখানে দেখো দেখো জানালাটার দিকে দেখো, তাকাও ওই যে ওই যে ওই যে ওখানে একজন দাঁড়িয়ে ছিল, আমি দেখেছি আমি দেখেছি।
সফিক এনো পানি খাও, পানিটা খাও তো, তারপরে একটু শান্ত হয়ে বসো।
আমি আমি ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছি।
আরে ধুর, ঘুমের মধ্যে কি না কি দেখেছো, পাশের বাড়ির কারোর ছায় ছায় দেখে হয়তো ভয় পেয়েছো। তুমি না এত সাহসী যুক্তিবাদী মানুষ, তোমাকে আবার এসব বোঝাতে হবে বলো তো।
না না রিতা, তুমি যেসব ঘটনা আমাকে বলেছিলে সেসব হয়তো বা সত্যি ছিল, এই বাড়িতে কিছু একটা আছে।
এখন ওসব কথা বাদ দাও, চলো ঘুমোতে চলো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
আমাকে আর এক গ্লাস ঠান্ডা পানি দাও।
ঠিক আছে, আমি ফ্রিজ থেকে নিয়ে আসছি।
না না তুমি যাও না, ঠান্ডা পানি লাগবে না।
কি হলো বলো তো, এত ভয় পাচ্ছ? ঠিক আছে তুমিও চলো আমার সাথে ডাইনিং এ।
ঠিক আছে চলো আমিও যাচ্ছি।
পানি খেয়ে সফিক বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়লো। দীপা মাথায় হাত বুলিয়ে বাচ্চাদের মতো নানান গল্পে ভয়ের বিষয়টা সুফিকের মাথা থেকে তাড়ানোর চেষ্টা করছে, এবং আশ্চর্য অদ্ভুত সেই গোঙালির শব্দটা মিহি হয়ে দীপার কানে বাজছে। একসময় সুফিক ঘুমিয়ে পড়ল, কি দেখেছে কেন ভয় পেল এই বিষয় নিয়ে দীপার সুফিকে কিচ্ছু জিজ্ঞেস করল না, কিন্তু ঠিকই ভেতরে ভেতরে একটা বিষয় কিছুতেই মানতে পারছিল না যে সফিক এতটা ভয় পেয়েছে কেন। পরদিন সকালে সফিক নিজে থেকেই ঘটনাটা বলল।
এখন তোমার শরীর কেমন লাগছে?
ঘুমটা হয়ে বেশ ঝরঝরে লাগছে। সরি, তোমাকে খুব বিপদে ফেলে দিয়েছিলাম তাই না?
কি বলছো এসব, আমি ভয় পেলে তোমাকে বলি না?
হ্যাঁ বলো, তবে আমি তো সব উড়িয়ে দিই, তোমাকে ধমকে থামিয়ে দিই।
হয়েছে, এত বিনয় আমাকে দেখাতে হবে না।
আচ্ছা তুমি তো জানতেই চাইলে না কেন এত ভয় পেয়েছিলাম।
থাক না, শুধু শুধু ভয়ের ব্যাপারটা আবার মনে করে তোমার অস্বস্তি বাড়িয়ে কি লাভ বলো তো।
ভয় আসলে একটা সংক্রামক রোগ, তোমার কাছে থেকে আমার কাছে চলে এসেছে।
আবার আমার দোষ দিচ্ছ এখনো?
না না তোমার দোষ নয়, দোষ মনে হচ্ছে এই বাড়িটা।
কি করবে, বাড়ি চেঞ্জ করবে?
হুট করে এখন বাড়ি বা কোথায় পাবো বলো? এত কম ভাড়ায় এত ভালো বাড়ি, ভাবছি বাড়িওয়ালার সাথে একটু বসবো।
এক কাজ করো না, কয়েকজন মৌলবী ডেকে একটা দোয়া পড়িয়ে দাও।
এটা কিন্তু একটা ভালো আইডিয়া। আচ্ছা আমি ব্যবস্থা করছি।
ভালোই হলো, আজ শুক্রবার তোমার ছুটি, তা না হলে তোমাকে অফিসে পাঠিয়ে আমার খুব টেনশন হতো। আচ্ছা শোনো, এখন তুমি বলো না যে কাল রাতে কি হয়েছিল। ঠিক,
তুমি তো শুনতেই চাইলে না একটু আগে।
হ্যাঁ, তখন শুনতে ইচ্ছা করছিল না, এখন বলো।
কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, ভাবলাম এক গ্লাস পানি খেয়ে বাথরুম থেকে ঘুরে আসি। বাথরুম থেকে রুমে এসে হঠাৎ চোখটা জানালার দিকে পড়তেই আমি দিশে আরাম হয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম ভুল দেখছি, কিন্তু তারপর বিষয়টা চোখে স্পষ্ট হয়ে উঠল।
কি দেখলে যে অত জোরে চিৎকার করলে?
একটা মেয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। একবার ভাবলাম হয়তো তুমি, কিন্তু তোমাকে ঘুমোতে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। দেখি মেয়েটা আস্তে আস্তে ছোট হয়ে একটা,
কি বলছো এসব, তার মানে তো সত্যি ভূত ছিল ওইটা। এবার কিভাবে আমি একা একা থাকবো?
ভূত কিনা জানি না, তবে ভয় পেয়েছিলাম সেটা সত্যি। আর অদ্ভুত ব্যাপার কি জানো?
থাক না, বাদ দাও, আর ভয় বাড়িয়ে দিও না, তাতে চলো আজ বাইরে কোথাও ঘুরে আসি।
ঠিক আছে চলো, আজ সারাদিন ঘুরে বেড়াবো, রান্না বান্না সব টপ, বাইরে খাবো।
না না, রাতের খাবারটা অন্তত রান্না করে রেখে যাই।
তাহলে আর লাভ কি হলো, সেই তো তোমাকে রান্না করতেই হচ্ছে। তার চেয়ে চলো এখনই রেডি হয়ে বের হই, দুপুরে রাতে দুইবারই বাইরে খেলাম।
যথা আজ্ঞা মশাই, আমি রাজি।
সারাটা দিন ইচ্ছে মতো ঘুরে সিনেমা দেখিয়ে রাতে খাবার খেয়ে বাসায় ঢুকতেই বাড়ির কেয়ারটেকার বলল, বাড়িওয়ালা নাকি দুবার শফিকে খোঁজ করেছে, রাতে তো ফিরবেই, তাই আর ফোন করেনি। শফিক ফ্রেশ হয়ে বাড়িওয়ালার সঙ্গে দেখা করতে গিয়ে জেনে এলো, 3 মাসের জন্য বাড়িওয়ালা আর ওনার স্ত্রী ইংল্যান্ডে যাচ্ছে বড় মেয়ের ওখানে বেড়াতে, 6 মাসের ভিসা পেয়েছে। এত আগ্রহ করে মেয়ের গল্প শুরু করে দিল ভদ্রলোক যে শফিক তার সমস্যার কথাটা বলার সুযোগই পেল না। আর আন্টির অমায়িক ব্যবহারে শফিক রীতিমতো মুগ্ধ। কবে যেন কোন পত্রিকায় বাণী অমৃততে শফিক পড়েছিল, অতি বিনয়ের মূলে কখনো কখনো প্রতারণার উৎস থাকে। কথাটা মনে হচ্ছে সত্যি, এইরকম ভুতুরে বাড়িতে 6 মাসের ভাড়া নিয়ে শফিককে ফাঁদে ফেলে দিয়ে উনি যাচ্ছেন ইংল্যান্ডে বেড়াতে, আর এমন ব্যবহার করছেন যে শফিক কিছু বলতেও পারছে না। ভদ্রলোক আবার এও বললেন, বাবা তোমার ফ্ল্যাটের ইলেকট্রিসিটির লাইনে একটু সমস্যা হয় মাঝে মাঝে, সেটা নিয়ে ভেবো না, আমি কেয়ারটেকারকে বলে দিয়েছি যে কোনো সমস্যা হলে ওকে জানাবে, ও আমার অনেক পুরনো বিশ্বস্ত লোক। শফিক ওনার ফোন নাম্বারটা চাইল, কিন্তু উনি কায়দা করে সেটাও অ্যাভয়েড করলেন। অর্থাৎ 6 মাস অথবা 3 মাস অন্তত চোখ বন্ধ করে এই বাড়িতে থাকতেই হবে, এই বিষয়ে শফিক এখন 100% নিশ্চিত। যাক, অত অস্থির হওয়ারও কিছু নেই, মানুষের দীর্ঘ অতিবাহিত জীবনে কেউ কোনোদিন ভূতের ভয় বা অতি প্রাচীত বিষয়ে ফেস করেনি এমন কথা আজ পর্যন্ত কেউ কিন্তু অস্বীকারও করেনি। গল্পে গল্পে দেখা যায় অনেকের জীবনে এসব ভৌতিক কোনো না কোনো অভিজ্ঞতা রয়েছে, কাজেই যদি ভৌতিক বা অতিপ্রাকৃত কোনো বিষয় শফিকের লাইফে চলেই আসে, তাহলে ধরে নিতে হবে এটা একটা পরিচিত অভিজ্ঞতা, কোনোভাবেই এড়ানো যাবে না। তাছাড়া কারো কারো কাছে ভূতের ভয় বিষয়টা অনেকটা হাস্যকর, তারপরও লোকে ভূত প্রেত এসব বিষয়কে একেবারে বাদ দিতে পারে না, যতদিন পৃথিবী আর পৃথিবীর মানুষ থাকবে। শফিকের ধারণা এসব ভূত প্রেত অতিপ্রাকৃত বিষয়গুলো মানুষের হাত ধরে ততদিন বেঁচে থাকবে। বাড়িওয়ালাকে সাবধানে রওনা হওয়ার কথা বলে সালাম দিয়ে ঠোঁটের কোনো একটা ভদ্র হাসি ঝুলিয়ে শফিক বেরিয়ে এলো।
কি ব্যাপার বলতো, এতক্ষণ থাকলে ওখানে কেন ডেকেছিল তোমায়?
আর বলো না, ভদ্রভাবে বাঁশ দেয় আর কি।
বুঝেছ ইলেকট্রিসিটির কথাটা, বারবার এমন হচ্ছে।
আমি কি বলবো, উল্টো উনিই বললেন লাইনে নাকি সমস্যা আছে, তাই মাঝে মাঝে এরকম হয়।
আমি যে প্রায় গোঙানোর একটা শব্দ পাই সেটা বলেছ? আর হুটহাট করে জিনিসপত্র পড়ে যায় এসব এসব কথা বলনি?
এসব আবার বলাটাই নাকি? কি ভাববে বলতো? এই আধুনিক যুগে কেউ বাড়িওয়ালাকে ভূতের উৎপাত নিয়ে কখনো কোনো কমপ্লেন দেয়?
হ্যাঁ তাই তো, যত হাঁকডাক ঘরে আর আমার সঙ্গে, আসল জায়গায় গিয়ে মুখে কুলু পেটে বসেছিলে তাই না?
কি আশ্চর্য, তোমার সেন্স লেভেল কি জিরো হয়ে গেল নাকি? সব আমি বলতাম, তবে কায়দা করো, আমরা ভয় পাচ্ছি জানতে পারলে লোকে মজা নেবে। ঢাকা শহরের মানুষ গ্রামের মানুষের মতো নয়, যে একটা সমস্যা দেখা দিলে দল বেঁধে সবাই ছুটে আসবে। দেখো না, এখানে একটা ফ্ল্যাটের খবর অন্য ফ্ল্যাটের লোকজন রাখে না।
বুঝেছি, ওইসব না হয় নাই বললে, কিন্তু গত রাতে যা দেখেছো সেটা তো বলতে পারতে।
এবার আর সন্দেহ নেই, তোমার সেন্স লেভেল জিরোতে আমি নিশ্চিত।
তা তো বলবে, আমার সঙ্গেই যত চিৎকাচা জানেছি, এখন আবার আমার সেন্স লেভেল নিয়ে পড়েছো।
আচ্ছা তুমি বুঝতে চাইছো না কেন বলতো? ভয়টা আমি পেয়েছি, সমস্যাটা আমার, বাড়িওয়ালা তো ভয় পাই।
তো উনি দেখবেন না বিষয়টা? ওনার বাড়িতে যখন ঘটনাটা ঘটেছে ওনার তো জানা দরকার।
আমি হয়তো টেনশনে কি না কি দেখেছি, দেখা যাক কি হয়। একটা দোয়া মাহফিল পড়িয়ে দিচ্ছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো শুয়ে পড়ি, সারাদিন যা ঘোরাঘুরি করেছি ক্লান্ত লাগছে, ভালো ঘুম হবে।
হলেই ভালো।
উত্তর শাহজাহানপুরের এই বাড়িতে শফিক রিপার ফ্ল্যাটে অনেক অস্বাভাবিক ঘটনাই ঘটছে প্রতিনিয়ত, কিন্তু তার কোনো প্রতিকার করতে পারছে না ওরা দুজন। বাড়িওয়ালা দেশের বাইরে চলে যাওয়াতে বাসা ছাড়ার ব্যাপারটাও তেমন গুরুত্ব পাচ্ছে না, আর ঢাকায় ওদের কোনো আত্মীয় স্বজন নেই, ওরা দুজনেই গ্রাম থেকে আসা। শফিক বা রিপা কারোরই বাবা বা মা বেঁচে নেই, ভাই বোন যারা আছে তাদের এক একজন এমন অজপরা গায়ে বিয়ে হয়েছে যে ওরা বাসে উঠলেই অনর্গল বমি করে, সে ভয়ে ঢাকায় আসতে চায় না। তাছাড়া সবাই মোটামুটি জমি চাষ আর গৃহস্থ কাজ করে, ঠিক টাইমে ফসল ঘরে তোলা, জমিতে হাল চাষ করা, বীজতলা তৈরি, গঞ্জে ফসল বিক্রি করা, এসব একটার পর একটা বিষয় নিয়ে তারা নিজেরাই সারাক্ষণ ব্যস্ত থাকে। তাকে কেউ এসে ঢাকা থাকবে তাও সম্ভব না। রিপারও কোনো ছোট বোন নেই, দুই ভাই, দুজনেই সরকারি হাইস্কুলের হেডমাস্টার, ভীষণ ব্যস্ত। যা একটু যোগাযোগ হয় সেটাই মোবাইল ফোনের দৌলতেই বলতে গেলে। মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে না, একটাই চাইলেও শফিক রিপা হুট করে বাসা বদলাতে পারল না। কোনো এক জুম্মাবারে বাসায় মিলাদ পড়িয়ে দিল, কিছুদিন উদ্ভট গোঙানির শব্দ, ইলেকট্রিক লাইট ভেঙে যাওয়া, জিনিসপত্র পড়া বন্ধ ছিল। দিন দশেক বাদে আবার উত্তাপ শুরু হল। সন্ধ্যার দিকে রিপা রান্নাঘর থেকে বেডরুমে এসে এত জোরে চিৎকার করে ঘর থেকে বের হয়ে গেল যে পাশের সাইডের লোকজনও চলে এলো।
আরে ভাবি, কি হলো আপনার, কি হয়েছে? আমার আমার ঘরে একটা মেয়ে শুয়ে আছে। কি বলেন এসব, কেউ এসেছে হয়তো আপনার এখানে বেড়াতে? না ভাবি, শফিকা এখন আসেনি। আসুন আপনি ভেতরে আসুন। কি হচ্ছে এসব, আমি আমি কি দেখলাম বলেন তো, কি দেখলাম আমি?
আপনি শান্ত হয়ে বসুন তো ভাবি, বসুন বসুন, আমি দেখছি। আরে আমি দেখছি
না ভাবি, আমি ঘরে ঢুকতে পারবো না। আমি আমি জলদ জ্যান্ত একটা মেয়েকে দেখলাম বিছানায় শুয়ে আছে।
আরে কি বলেন, আপনার চোখের ভুলও তো হতে পারে, শান্ত হন আপনি।
আমি তো টিভিটা অফ করে রেখেছিলাম, টিভি অন করলো কে?
আহা এই নিন ভাবি, একটু ঠান্ডা শরবত খান, শফিক ভাইকে ফোন দিন, ফোন দিয়ে চলে আসতে বলেন, আপনার শরীরটাও তো মনে হয় খারাপ।
আমার ফোনটা তো বাসায় রয়েছে।
আচ্ছা ভাবি কোনো সমস্যা নেই, এই যে আমার ফোন থেকে আপনি ডায়াল করেন
016। হ্যালো হ্যালো শফিক, শফিক তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি পাশের বাসায় আছি।
কি হয়েছে রিপা, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন, এটা কার নাম্বার?
এটা পাশের বাসার অনেকের আম্মুর নাম্বার, ফোনে এত কিছু বলতে পারবো না এখন, তুমি তুমি তাড়াতাড়ি আসো।
আচ্ছা বাবা ঠিক আছে রাখো, আমি এক্ষুনি আসছি, তুমি টেনশন করো না, একদম টেনশন করো না, আমি প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি।
ভাবি এখন কি ভয়টা একটু কমেছে? আপনি হাত মুখে চলেন, আমার রুমে শোবেন, একটু রেস্ট নেন, দেখবেন ভালো লাগবে।
না না ঠিক আছে ভাবি, সমস্যা নেই, শফিক প্রায় কাছাকাছি চলে এসেছে, এখনই চলে আসবে।
আপনি এত হেজিটেট করছেন কেন ভাবি? আমি তো আপনারই প্রতিবেশী, তাই না?
না না ভাবি তা না, আসলে হুট করে এমন একটা ঘটনা ঘটলো, আপনাকে ঝামেলায় ফেলে দিলাম না?
আরে না না, আচ্ছা একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমি শুনেছিলাম আগের ভাড়াতে ওরা নাকি কি সব দেখতো, তাই নাকি ওরা বাসা ছেড়ে দিয়েছে?
দীপা দীপা দীপা,
আরে সফিক ভাই আসুন, ভেতরে আসুন।
ভাবি দরজা খোলাই ছিল, তাই নক করলাম না।
আরে না না ঠিক আছে ভাই, এত ব্যাখ্যা দিতে হবে না, আসেন তো ভিতরে আসেন।
দীপা এখন কেমন আছে?
এখন একটু বেটার, আমি ডেকে দিচ্ছি। আরে ওই তো ভাবি চলে এসেছে।
তুমি এসেছো, দেখো তো ভাবিকে কি ঝামেলায় ফেললাম।
দেখেছেন ভাই, তার মানে আমার কোনো সমস্যা হলে আমি আপনাদের কাছে যেতে পারবো না, তাই তো?
কি বলছেন ভাবি এসব?
ঠিকই বলছি, এই জন্য তো বারবার ঝামেলা টামেলা বলেই যাচ্ছেন, যাতে আমি না যাই।
আচ্ছা আচ্ছা আমি ওর হয়ে সরি বলছি, ভাবি আসি তাহলে। থ্যাংক ইউ।
আচ্ছা ঠিক আছে ভাই, আজকে আর আটকালাম না, অন্যদিন আসলে অবশ্যই ভালো মতো জমি আড্ডা দেওয়া যাবে।
আসি ভাবি, থ্যাংক ইউ সো মাচ।
একটু রেস্ট নিয়ে পুরো ঘটনাটা রিপা শফিকে বলল। রিপা রান্নাঘর থেকেই ঘরের কথা শুনতে পাচ্ছিল, প্রথমে ভয় পেল, সাহস করে ঘরের পর্দা সরিয়ে দেখল টিভি অন করা। রুমে ঢুকে টিভি অফ করে যখনই পেছনে ফিরল, কি যেন একটু চোখে ভাসল, বিছানার দিকে চোখ রাখতেই দেখছে কে একজন বিছানায় শুয়ে আছে। প্রচন্ড ভয়ে চিৎকার করেছিল রিপা। বিছানায় ওই মেয়েটার পাশে কুচকুচে কালো বেড়ালটাও ছিল, মেয়েটার মুখ দিয়ে গোঙানির শব্দ আসছে। এবার শফিকের ওই দিনের ঘটনাটা মনে পড়ে গেল, সেদিন রাতে শফিক মেয়েটাকে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছে, সেদিন সেও কালো বিড়ালটাকে দেখেছে। কিন্তু বিড়ালটা রান্নাঘরে সবসময় ওদের ঘরে, তাই আর দীপাকে ব্যাপারটা বলেনি, চেপে গেছে। তাছাড়া শফিক লক্ষ্য করেছে দীপা কালো বিড়ালটাকে প্রথম থেকেই যেন একটু ভয় পায়, যেহেতু দীপা বাসায় একা একা থাকে হয়তো বিড়ালটাকে দেখে আরো ভয় পাবে। আর ওই দিন রাতের ঘটনাতে শফিক নিজে অত ভয় পাবে বুঝতে পারিনি, যদি নিজেকে চেক দিতে পারতো তাহলে ভয়টা রিপার মধ্যে ঢুকিয়ে দিতে না। কবে তো ভালোই ছিল সব, এটা দেখছি আবার নতুন করে সব শুরু হয়েছে। রিপাকে বাসায় একা রেখে যাওয়াটা নিরাপদ মনে হচ্ছে না, কিন্তু একটা ব্যবস্থা তো করতেই হবে। সাধারণত শফিক তেমন একটা ছুটি কাটায় না, তাই ছুটি চাইতেই পেয়ে গেল, দুদিন ছুটি নিয়ে বাসায় ছিল। রিপাকে নানান যুক্তি দিয়ে বুঝিয়ে শান্ত করলো, আর এও বলল গ্রামে তার দুঃসম্পর্কে ফুফু আছে, ছোটবেলায় শফিককে সে কোলে পিঠে করে মানুষ করেছে, ওনাকে কয়েকদিনের জন্য নিয়ে আসলো। দীপাও ব্যাপারটা বুঝলো।
কি বুয়া গত দুদিন কি হয়েছিল?
আর কইও না মাইয়া, দুদিন খুব দৌড়াদৌড়ি করছি, আমার বড় পোলাদা রাস্তার একটা ফেরা শুইলে ব্যান গাড়ি লাগাই ফেল লেগা ব্যাগ পেহারে দিলে মাসতে মাসতে তো মাসতেই, আবার গাড়িটা আটকাইছিস কি জ্বালা কও তো?
গাড়ি পেয়েছো এখন?
হাইছি, এই মেম্বারের কাছে যাওয়ার লাগছে, আবার এক ওসির বাসায় কাম করি, হ্যার বাসায় যাওয়ার লাগছে।
আমি তো ভাবলাম কি হলো তোমার, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও তো, কখন কি কাজে লাগে।
এই লো আমার বড় পোলার নাম্বার, আপদবিপদের কথা তো কম যায় না, নিচে দারোয়ান ব্যাটার কাছে শুনছি তুমি কালকা বিরাট ভয় পাইছো।
আমি যে ভিটু সেজন্যই তো ভয় পাই, দেখছো না অন্য কেউ এত ভয় পায়।
তুমি কাউরে কইও না, এই বাড়িতে বলে একজনকে মারছে, এরপর থেকে এনে যারাই বাড়ায় হেরাই ধরায়, কিছু না কিছু দেখে হেললে গা কেউ হেনে বেশি দিন থাকতে পারে না জায়গা।
মারছে মানে খুন করেছে?
বাড়িওয়ালার বাইক ভাই বলে এই কাম করছে।
আরে এইসব আসলেই না সত্যি মিথ্যা গল্প খেয়ে যাবে।
হ্যাঁ গো মাইয়া, বড় লোকের সবই মিশা গল্প, আঙুর মতো গরিব হইলে ত্যাগটা সবাই জানত। এত কিছু হয়ে গেল, একটা কাক পক্ষীতেও টের পাইল না। থানার লগত টেহা দিয়া মুখ বন্ধ করে হাসছে।
সেদিন তো বললা যে বাড়ির দোষ আছে, তাহলে আজ আবার অন্য গল্প কেন বলছো বুয়া?
বাড়ির দোষ এটা তো কনের কথা, এটা বাড়ি আল্লাহ খালামাই আমরা শিখি। উনি লেখতে রে কয় এই বাড়িতে দুষ্ট দিন আছে, দিনেরা তামসা করে বা তিনি বা এইটাই চাই।
থাক বুয়া, সেদিন এত করে জানতে চাইলাম যখন তখন বললাম না, আর এখন এত কিছু বলার দরকার নেই, কাজ কর।
শুনলাম যে বাড়িতে নাকি দোষ আছে এবং বাড়িতে তারপরে সে চলে যাওয়ার পর অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো তার স্বামী শফিক অত্যন্ত ভয় পেয়েছে আপনাকে। তারপরে প্রতিদিনই কোনো না কোনো ভয়ের ঘটনা ঘটছে এবং রিপা একদিন অত্যন্ত ভয় পেয়েছে, কারণ সে দেখলো তার রুমে গিয়ে সেখানে একটি মেয়ে শুয়ে আছে। ঠিক যেমনটি তার আগের কয়েক রাত আগে শফিক দেখেছিল যে একটি মেয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। কেই মেয়ে, কেন তাদের, তারা সবসময় এইটিকে দেখছে, আর কালো বেড়ালটা কোথেকে এলো কোনো শব্দ করে না। আবার একটু আগে আমরা শুনলাম যে বাড়ির কাজের বউ এসে বলছে যে এই বাড়িতে একটা খুন হয়েছিল, যে খুনটা করেছিল সে বাড়িওয়ালার ভাগ্নে, সে একটা খুনের সঙ্গে জড়িত ছিল এবং বাড়িওয়ালা নাকি কাউকে বলেনি, বাড়িওয়ালার বউ নাকি কাজের বউকে শিখিয়ে দিয়েছে বাড়িতে জিন আছে সব ইত্যাদি ইত্যাদি। আসলে কি খুন হয়েছিল, সেই খুনের সঙ্গে বিড়ালের কি সম্পর্ক, সেই খুনের সঙ্গে সেই মেয়েটির কি সম্পর্ক, আমরা কিছুই জানি না এবং আদৌ খুন হয়েছিল কিনা সেটাও আমরা জানি না। আমরা সবাই জানবো এই পর্ব থেকে। সঙ্গেই থাকবেন, শুনতে থাকুন আর আমাকে লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে বাড়ির নাম্বারে। রাজেশ আমিন আছি আপনার সঙ্গে, আপনি আছেন এটার প্রেজেন্স ক্লাসে।
Virtual presents Guasha.
কদিন ধরে দেখছি তাড়াতাড়ি চলে আসছো, কাজে চাপ একটু কম মনে হচ্ছে?
আরে না, ফুপুকে না নিয়ে আসা পর্যন্ত তোমাকে একা বাসায় রেখে সারাক্ষণই টেনশন হয়, কাজে মন বসে না, তাই কোন রকমে কাজ ছেড়ে চলে আস।
কবে যাবে বাড়ি?
এই তো সামনের সপ্তাহে যাব ভাবছি, বৃহস্পতিবার রাতে রওনা দেব, সঙ্গে দুদিন ছুটিও নিয়ে নেব।
এই শোনো না, আজ বুয়া বলছিল এই বাড়িতে নাকি দুষ্ট জিন আছে, আবার বলছিল একটা খুনও নাকি হয়েছে, বাড়িওয়ালার ভাগ্নে নাকি খুন করে পালিয়েছে।
তা তুমি একটু ভালো করে শুনতে পারতে।
তুমি তো বলে বুয়াকে এত পাত্তা দিও না, এখন আবার উল্টো সুর, আমি তো তোমার ভয়ে বেশি দূর গড়ালাম না।
আর একটু ডাল দাও, আমার কি মনে হয় জানো, দুষ্ট দিন তিন কিছু না, বুয়ার কথাই ঠিক, আর ওই কেয়ারটেকার বেটাও জানে এই বাড়িতে খুনই হয়েছে।
শফিক, আমার কিন্তু ভয় লাগছে।
যে হারে একের পর এক ভূত দেখছো তাও ভয় কাটেনি, এতদিনে তো অভ্যেস হয়ে যাওয়ার কথা।
যাও, আবার ইয়ার্কি করছো, তাহলে তুমি ভয় পাও কেন?
আরে ভয় কি তোমার একার দখলে?
তুমি কি কারোর কাছ থেকে কিছু জেনেছো, ওই যে ইলেকট্রিশিয়ানকে জিজ্ঞেস করতে পারতে?
আমি আমার মতো চেষ্টা করেছিলাম, সমস্যা তো এটাই কেউই মুখ খুলছে না। আর ওই কেয়ারটেকার, ওই ব্যাটা তো বদের হাড্ডি, বড় অঙ্কের টাকা খেয়ে মুখ বন্ধ করে রেখেছে, বুঝেছো?
আমি কি বুয়াকে কিছু জিজ্ঞেস করবো?
না থাক, আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করো না, যদি সে বলে শুধু শুনবে, আর আমি দেখি কেয়ারটেকারকে পুলিশের ভয় দেখিয়ে কৌশলে কিছু জানা যায় কিনা।
একদম না, ওসব করতে যেও না, শেষে কেঁচো খুঁড়তে গিয়ে সাপের রূপে। দেড় মাস তো হয়েই গেল, আর দেড় মাস পর আন্টিরা এলে আমরা বাসা ছেড়ে দেবো, না হয় গেল আমাদের ছয় মাসের ভাড়া আর রং করার টাকা।
আচ্ছা তোমাকে বলেছিলাম না, আমার একজন খুব ভালো এবং ক্লোজ ফ্রেন্ড আছে পুলিশে, ভাবছি ওকে বিষয়টা জানাবো।
বললাম তো ওসব বাদ দাও, তাছাড়া সত্যি যদি বাড়িওয়ালার ভাগ্নে জড়িত থাকে তাহলে ওদের ধরাটা কঠিন, প্রচুর পয়সা ওদের, পয়সায় সব কেনা যায়।
ভুল বললে রিপা, টাকা পয়সায় শুধু অসৎ মানুষদেরই কেনা যায়, যারা সত্যিকারের সৎ তারা নিজেকে কখনোই কোনো কিছুর বিনিময়ে বিক্রি করে না।
তাদের সংখ্যা অনেক কম।
অফিস থেকে এসে শফিক কলিং বেল বাজাতে ভেতর থেকে স্বাভাবিকভাবে দরজা খুলে গেল। অথচ আশ্চর্য, রিপা দরজা খুলেনি। শফিকের ভেতরটা ধক করে উঠল। রিপাকে দেখে কোথাও কোনো সাড়া পাচ্ছে না। কিচেন, বেডরুম, ড্রয়িং, ডাইনিং রুম, বারান্দা কোথাও নেই রিপা। শফিক অবাক হয়ে গেল। দরজা ভেতর থেকে খুলে দিল কে তাহলে? আজ সারাদিন খুব ব্যস্ত ছিল, তাই বিকেলে ফোন করা হয়নি। লাঞ্চ টাইমে তো কথা হলো একবার রিপার সাথে, তখন তো সব স্বাভাবিকই ছিল। তাহলে কোথায় গেল রিপা? আর ভিতর থেকে দরজা বন্ধ করে তো পাশের ফ্ল্যাটেও যাওয়া সম্ভব নয়। লকটা না হয় করলো, কিন্তু অতি স্পষ্ট ছিটকিনি খোলার শব্দ পেল। হঠাৎ মনে হলো আর একটা বাথরুম তো দেখা হয়নি। বাথরুমের ফ্লোরে পড়ে আছে, কখন হলো এই অবস্থা? শফিক বিছানা হয়ে গেল, দ্রুত রিপাকে কোলে তুলে রুমে এনে বিছানায় শুয়ে দিল। চোখে মুখে পানি দিয়ে পাগলের মতো ডাকাডাকি করছে। কি করবে শফিক কিছু বুঝতে পারছে না। নিজেকে ভীষণ অসহায় লাগছে। কি হলো রিপার? এ যেন শফিকই দায়ী, কেন যে এত কিছুর পরও মেয়েটাকে একা একা এভাবে বাসায় রেখে গেছিল। আরো আগে এটার একটা ব্যবস্থা করা উচিত ছিল। এবার এবার সত্যি সত্যি একটা বিপদ হলো তো, এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রিপাকে। কতক্ষণ ধরে এভাবে পড়ে আছে কে জানে, মাথায় কোথাও লাগেনি তো রিপার? আচ্ছা কি করবে এখন শফিক?
রিপা, হ্যাঁ রিপা, রিপা,
আমাকে নিও না, আমাকে।
এই তো আমি রিপা, চোখটা খোলো, আস্তে 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 চেষ্টা করো। এই তো আমি, কিচ্ছু হবে না। কে মারবে, কে মারবে তোমাকে? এই রিপা,
তুমি তুমি জানো তুমি একটা লম্বা হাত দেখেছি, হাতটা আমাকে মেরে ফেলবে তুমি, তুমি আমাকে বাঁচাও।
এখন ওসব ভাবতে হবে না, আমি পরে শুনবো। উঠে বসো, বসো। আর দাঁড়াও, তোমার কাপড়টা চেঞ্জ করতে হবে। আমি আমি তোমার কাপড়টা নিয়ে আসছি।
না না, তুমি কেন? ওই হাতটা আমার আসবে, তুমি যাবে না আমার কাছ থেকে।
আহা, বললাম তো কিচ্ছু হবে না, আমি একটু পরে সব শুনছি, ঠিক আছে?
আমি আমি বাথরুমে ঢুকে দেখি বাথরুমের ছাদ থেকে একটা একটা লম্বা হাত বালতির মধ্যে রক্তের একটা তলা নিয়ে নাড়া ছাড়া করছে।
আরে ওসব কিচ্ছু না, তুমি এখন একটু ঘুমোবে চলো, তাহলেই শরীরটা ঝরঝরে লাগবে। আর সামনের সপ্তাহ নয়, আমরা কালই গ্রামে যাব। তোমাকে একা একা রেখে যাওয়াটা আর উচিত হবে না। এত ঘন ঘন ভয় পেলে কোন একটা অসুখ বাঁধাবে।
চলো আজ রাতের গাড়িতেই আমরা গ্রামে যাই, ফুপুকে নিয়ে আসি।
আজ তুমি জার্নি করতে পারবে যদি শরীরটা বেশি খারাপ হয়?
পারবো, এখন অনেকটা ফ্রেশ লাগছে আমার, আমি অবস্থাতেই যাব।
ঠিক আছে ঠিক আছে, আমি অফিসে একটু কথা বলে নিচ্ছি।
সেই রাতে শফিক রিপার গ্রামে যাওয়া হয়নি। রিপার প্রচন্ড জ্বর এলো, আর জ্বরের ঘরে আবোল তাবোল বকতে লাগলো। শেষে কেয়ারটেকারকে দিয়ে মোড়ের ফার্মেসির একজন পরিচিত ডাক্তার দেখা হলো। উনি রিপাকে দেখে ওষুধ দিয়ে গেলেন। প্রচন্ড ভয় পেয়েছে মেয়েটা, শফিকের খুবই মন খারাপ লাগছে। সব কিছু ধমকি উড়িয়ে দিয়ে আর সিরিয়াসলি না নিয়ে আজ এই অবস্থা। না, যেভাবেই হোক অন্য বাসা দেখতে হবে, টাকা গচ্ছা গেছে যা। আর না, বাড়িওয়ালা আসলেই যেন বাসাটা ছেড়ে দেওয়া যায়, তাই এখন থেকেই বাসার খোঁজ করতে হবে। দুদিন পর রিপা একদম সুস্থ। গ্রামে গিয়ে শফিক রিপা দুদিন বেড়ালো, আর সঙ্গে করে রহিমা ফুপুকে ঢাকায় নিয়ে এলো। রহিমা ফুপু দারুণ খুশি, শফিক এবার চিন্তামুক্ত। অন্তত একা একা রিপাকে রেখে তো আর আসতে হচ্ছে না। রিপা আর ফুপু খুব ভাব, দুজনেই খুব গল্প করে দিন কাটাচ্ছে। কিন্তু সব সুর ঠিক থাকলেও বেহালার তার আবারও কাটল।
রহিমা ফুপু, রহিমা ফুপু, কি হইল, কি হইল গো বউ, কি হইছে? এই দেখেন, এদিকে আসেন, দেখো এটা কি
কই? কিছুই তো দেখতেছি না।
পাল্টিতে দেখেন একটা বিড়াল পানির মধ্যে ডুবে আছে। কি করবো এখন? সফিককে ফোন দিই, ওকে আসতে বলি? না না না, সফিক করলে এখন ফোন দিও না, অফিসের কাজে আছে।
এক কাজ কর, বালতির পানিটা ফেলাইয়ে দেখো জিনিসটা কি।
না না কুকু, এটা উচিত হবে না। যদি কোনো বিপদ হয় তার চেয়ে এই বাথরুমের দরজাটা ভালো করে বাইরে থেকে লক করে রাখি।
আরে বউ, এতে ভয়ের কিছু নাই, এসব দুষ্ট দিনের কাজ। আপনার ভয় লাগছে না কুকু? না, আমার শ্বশুর বাড়িতে রিম্পুরিদের আর ডাকানা ছিল, এইসব কি শিকারখানা দেখতে দেখতেই তো এতকাল পার করলাম। বলো তো দেখি, কি কথা কেন নেই?
আমি যাবো না, আমি যাবো না কুকু, আমার আমার ভয় লাগে।
আরে কিছুইব না, আমি শরীর বন্ধের দোয়া জানি। দাঁড়া, তোমার শরীর বন্ধ হয়ে যাবে।
সফিক কিন্তু রাগ করবে কুকু, আমি বলে দিলাম।
সফিক হলে আমার সাথে করবো রাগ, এইটা তো হইতে পারে না। চলো, অত কথা দরকার নাই।
বালতিতে একটা জ্যান্ত বেড়াল জল জলের চোখে রিপার দিকে তাকিয়ে আছে। এটা দেখার পর থেকে রিপার কেমন যেন গা গোলাচ্ছে। ওই দিন বালতিতে রক্তের পিণ্ড, আজ আবার বেড়াল, এসব দেখে এখন ভয়ের চেয়ে মনে হচ্ছে ঘেন্নাটাই বেশি। গা রিরি করছে তার। এর আগেও রিপা বাথরুমে বালতি মগ সব বদলে নিয়েছে। অবশ্য আজ একা থাকে নিশ্চয়ই আজও রিপা জ্ঞান হারিয়ে ফেলত। রহিমা খুব ভীষণ সাহসী মহিলা, উনি থাকাতে রিপা বেঁচে গেছে। তা না হলে এই বাড়িতে এসব উদ্ভট ঘটনার যন্ত্রণায় সফিকে হয়তো অফিস টফিস বাদ দিয়ে বাড়িতে বসে থাকতে হতো এতদিনে। সে যাক, রহিমা ফুপু আসাতে সব ভালোই চলছে। তবে একটা খারাপ খবর হচ্ছে, বাড়িওয়ালা 3 মাস না, 6 মাসই ইংল্যান্ডে থেকে আসবে। সফিক ভীষণ রেগে গেছে, অবশ্য ক্যাটেগরিকে বুঝতে দেয়নি। সফিকের ধারণা, এই বাড়িতে যে খুন হয়েছে তার সঙ্গে কালো বেড়ালটার একটা যোগসূত্র আছে। কে জানে, হয়তো সত্যিই আছে। তবে ওষুধ নিয়ে রিপা আর ভাবছে না, যতদিন রহিমা ফুপু আছে ততদিন এই বাড়িতে থাকবে বলে ওরা ঠিক করল। রহিমা ফুপু রাজি হয়েছে। রহিমা ফুপুর কোনো ছেলে মেয়ে নেই, তাই কোনো পিছুটা নেই। তাছাড়া সফিকের প্রতি তার ভীষণ টান। গ্রামের মানুষেরা শহরে এলে অস্থির হয়ে যায়, রহিমা ফুপু সেরকম নয়। কোনো কিছুতেই অস্থিরতা নেই ওনার, শুধু একবেলা পান মিস হলে অস্থির হয়ে যায়, মুখে প্রায় সারাক্ষণই পান থাকবে। দিব্যি কেটে যাচ্ছে সফিক রিপা আর রহিমা ফুপুর দিন। অশরীরী আত্মা, ভূতপ্রেত, ডিমপুরি, ইলেকট্রিক্যাল লাইনের গন্ডগোল, যাই হোক সবাই মিলেমিশে দিন কাটাচ্ছে। আর এতদিনে সফিক রিপা এটা একদম নিশ্চিত হয়ে গেছে যে ওরা একটু অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করলেই উৎপাত বেড়ে যায়। বিষয়টা নিয়ে দুজনেই ভাবছে, কারোর সঙ্গে এসব বিষয় শেয়ার করা যায় না। তবে রহিমা ফুপু কীভাবে যেন বিষয়টা বুঝতে পেরেছে। সেদিন দীপাকে বলছিলেন, এতদিন হলো বিয়ের বয়স, এখনো নাতি নাতনি দেখা নেই, কারণ কি? তোমরা কি বিষয়টা ভাবছো?
আমার ভীষণ মাথা ধরেছে, একটু হাত বুলিয়ে দাও তো।
একটা প্যারাসিটামল খাবে? দেব।
আচ্ছা দাও একটা, আর কপালে ভিক্সটা একটু লাগিয়ে দাও।
কদিন ধরে খুব খাটুনি যাচ্ছে না তোমার অফিসে? আসতেও তো দেরি হচ্ছে প্রায়।
প্রাইভেট জব মানেই তো খাতুন।
রিপা কখন যে ঘুমিয়েছে টেরি পাই, হঠাৎ গোগানির শব্দে রিপার ঘুম ভেঙে গেল। সফিক রিপাকে এমন ভাবে জড়িয়ে রেখেছে যে ঘরদার মনে হচ্ছে দুলছে। রিপার গায়ে কেমন একটা লোমশ অনুভূতি হচ্ছে। সফিক সফিক বলে রিপা চিৎকার করছে, কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না। কে যেন রিপার মুখ আটকে রেখেছে, শুধু অদ্ভুত একটা গোঙানোর শব্দ বের হচ্ছে গলা দিয়ে।
আহ
ধস্তা ধস্তে চলছে অনেকক্ষণ ধরে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা। দেখতে দেখতে অসংখ্য কালো বেড়াল শফিকের উপর ঝাঁপিয়ে পড়ছে। শফিক আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তাতে কিছু লাভ হচ্ছে না। কৃপা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণে সব শেষ। শুধু জানালার পাশে একটা মেয়েকে বিকট শব্দে হাসতে দেখল রিপা। হাজার ভয় পেল না। হাসির প্রতিধ্বনিতে ঘর ফেটে যাচ্ছে, অথচ পাশের ঘরে বেঘরে ঘুমোচ্ছে রহিমা ফুপু। কোনো শব্দ বা অট্টহাসিতে ঘুম ভাঙাতে পারিনি। সারা রাত মৃত স্বামীর লাশ নিয়ে রিপা অবাক হয়ে বিছানায় বসে রইল। লাশের পা থেকে মাথা পর্যন্ত অসংখ্য কালো বিড়াল জাপটে ধরে বসে আছে। এ এক অদ্ভুত ভয়ঙ্কর মৃত্যুর সাক্ষী হয়ে রইল রিপা। রিপা বাক শূন্য, চোখে এক ফোঁটা পানি নেই, কোনো হাহাকার নেই, কোনো কিছু চিন্তা করার ক্ষমতাও নেই, এমনকি একচুল নড়ারও শক্তি নেই। গত রাতে ওদের মধ্যে নারী পুরুষের অদম্য ভালোবাসার শাস্তি পেল শফিক। আজই এই ভয়ঙ্কর মুহূর্ত যে ওদের জন্য ওত পেতে ছিল ওরা বুঝতে পারেনি। আগের টুকরো টুকরো ঘটনা থেকে ওদের সাবধান হওয়া উচিত ছিল। কিন্তু নিয়তি, যে যাই বলুক, এর পেছনে সত্যি কোনো বীভৎস গল্প লুকিয়ে আছে, যেটা আমরা কেউ জানি না। জানি মৃত মেয়েটির আত্মা। তা না হলে কেন ঘটবে এসব অতি প্রাকৃত ঘটনা একের পর এক? আর কেনই বা জীবন দিতে হবে শফিককে? ভোরের আলোয় চারদিকের পৃথিবী স্পষ্ট হয়ে উঠছে, অথচ ততটাই অন্ধকারে ছেয়ে যাচ্ছে রিপার দুচোখে দেখা চেনা পৃথিবী। বাইরের আলোকিত পৃথিবীর সঙ্গে রিপার অন্ধকার পৃথিবীর কোনো যোগাযোগ নেই। আলো আধারের এ এক অপূর্ব খেলা। জীবনের কোন বাকি কি আছে তা যদি আমরা জানতে পারতাম, রিপার মনে হচ্ছে হায় পৃথিবীটা কত ভয়ঙ্কর একটা জায়গা। আস্তে আস্তে বাইরের পৃথিবীর চাঞ্চল্য বাড়ছে। রিক্সার টুংটাং বেল মর্নিং শিফটে স্কুলের বাচ্চাদের হট্টগোল কানে আসছে রিপার। দুচোখ দিয়ে কেন জানি হঠাৎ জল গড়িয়ে পড়ল। আশ্চর্য, এখন তো এক ফোঁটা কাঁদতে পারিনি রিপা। একবার শফিকের মৃত মুখটা দেখল, এখন পাপের শাস্তি পেল রিপা? জানি না। লাশের উপর থেকে সমস্ত বিড়ালও উঠাও। নিথর নিশ্চুপ একটা দেহ বিছানায় পড়ে আছে। মুখে চোখে বুকে হাতে পায়ে অসংখ্য আঁচড়, আঁচড়ের জায়গাগুলোতে রক্ত জমে আছে। এটা গল্প হলে হয়তো এখানেই থেমে যেত, কিন্তু শেষ দৃশ্য নয় এটা। পরের বাস্তব দৃশ্যটা অন্যরকম। মুহূর্তে লোকজন, পুলিশের গাড়ির আওয়াজ, নানান জনের নানান কথা, সবই যেন এই বাড়িতেই শোনা যাচ্ছে। উঠতে পড়া ভিড় বাড়ির মেইন গেট থেকে রিপার বেডরুম পর্যন্ত। এত লোক কিভাবে খবর পেল কে জানে। রহিমাপুকু বিলাপ করে কাঁদছে শফিকুল শফিকুল বলে, আর রিপা? যা হয় আমাদের সমাজে, প্রশ্নে প্রশ্নে জর্জরিত, যেন অনুভূতি নামক বিষয়টা রিপার থাকতে নেই। সাক্ষী প্রমাণের তোয়াক্কা না করে কেউ কেউ নিশ্চিতভাবে রায় দিয়ে দিচ্ছে রিপাই খুন। হয়তো ওর কোনো গোপন সম্পর্ক ছিল, তাই স্বামীকে মেরে ফেলেছে। ভেতরে আরো ঝামেলা হয়তো হতো, কিন্তু শফিকের সেই পুলিশ বন্ধু এসে সব ম্যানেজ করবে।
দেখি দেখি দেখি, আপনারা জায়গাটা ফাঁকা করেন তো, স্যার লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করি।
হ্যাঁ, দ্রুত নিয়ে যান। আর শুনুন, মর্গে আমার কথাটা বলবেন, এখানকার ফর্মালিটি শেষ করেই আমি আসছি।
জি স্যার, চলুন চলুন, আমাদের কাজ করতে দিন। দেখি দেখি, জায়গাটা পরিষ্কার করুন। আপনারা শুনুন, আমরা এই ঘরটি সিলগালা করে বন্ধ করে দেব।
ফুপু, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি শফিকের বন্ধু। আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি বিষয়টা।
বাবা বাবা, আমার বৌডারি বাঁচাও বাবা, ওর কোনো দোষ নাই, খুবই ভালো পাইয়াছে বাবা, কপালের দোষে এইসব কথা শুনতেছে।
গ্রামের বাড়িতে খবর দিয়েছেন?
দিতে বাবা, বউয়ের ফোন দায়িকা ওই পাশের বাড়ির উনি, রিপার ভাইদের আর শফিকুলের ভাই বোন সকলেই ফোন দিচ্ছে। ওরা এতক্ষণে নিচে গাড়িতে উঠছে।
ঠিক আছে, আমি আবার আসবো,
একটু ভাবির সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম।
পাশের বাড়ির বউরা তার কাছেই বসে আছে, যাও বাবা।
ভাবি, এই মুহূর্তে আপনাকে ডিস্টার্ব করতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলুন, আমার প্রফেশনটাই এমন।
কি জানতে চান বলুন।
ঠিক কি ঘটেছিল বলুন, আপনার কি কাউকে সন্দেহ হয়?
আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, তবে আমার চোখের সামনে অনেকগুলো বিড়াল ওর উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমার সন্দেহ বলতে, ওর তো বন্ধু বা শত্রু কাউকেই আমি ঠিক ভালোভাবে চিনি না, জানি না। আগে যাও মাঝে মধ্যে বন্ধুদের সঙ্গে হঠাৎ দেখা টেখা হতো, কিন্তু এই বাড়িতে আসার পর ও কোথাও যেত না। একা একা আমি ভয় পাবো বলে তাড়াতাড়ি বাসায় চলে আসতো।
আপনি ভেঙে পড়বেন না, সফিক হয়তো আপনাকে বলেনি, ও একদিন আমার অফিসে এসে আপনাদের বাড়ির বিষয়ে কিছু কথা বলেছিল, আর আমি ওকে থানায় একটা ডায়েরি করতে বলেছিলাম।
আপনার কথাও বলেছিল, কিন্তু থানায় ডায়েরি বিষয়ে কিছু বলেনি।
ডায়েরিতে সফিক বাড়িওয়ালাকে সন্দেহের তালিকায় রেখেছে। থাক, আপনি বুঝবেন না, এই কেসটা আমি নিজে হ্যান্ডেল করছি। যদি পরিকল্পিত হত্যা হয় তবে হত্যাকারী ধরা পড়বে, আমাকে পোস্টমর্টম রিপোর্টটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এসব করে কি লাভ ভাই, মানুষটা তো আর ফিরে আসবে না।
ভাবি, সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই, শুধু এটুকু বলবো ধৈর্য ধরেন, সময় সব ঠিক করে দেবে।
ওসি হাসানুজ্জামান শফিকের পোস্টমর্টম রিপোর্ট হাতে নিয়ে বসে আছে। আশ্চর্য, মার্ডার নয়, রিপোর্ট বলছে স্বাভাবিক মৃত্যু, কেননা প্রচন্ড ভয় হার্টবিট, কোন একটা হিংস্র প্রাণী নখের আঁচড় ছিল সারা বডিতে, আচমকা হিংস্র প্রাণী গায়ে ঝাঁপিয়ে পড়াতে ভয় হার্টফেল করেছিল শফিক। শফিকের বাড়ির অনেকেই আঙুল তুলেছিল রিপার দিকে, কিন্তু কোনো লাভ হয়নি। এরই মধ্যে শফিকের লাশ দাফন করা হয়ে গেছে গ্রামের বাড়িতে। রিপা কিছুদিন ছিল ওখানে, তারপর ওর ভাইরা ওকে নিয়ে গেছে। মাঝে মাঝে ফোনে যোগাযোগ হয় ওর ওসি হাসানুজ্জামানের সঙ্গে। এদিকে ওসি সাহেব নিজে বাদী হয়ে থানায় ওই বাড়িওয়ালার বিরুদ্ধে একটা কেস করেছে। শফিকের বলা সেই রহস্য ভেদ করবেই হাসান, বিভিন্নভাবে কেসে সাজিয়ে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি করেই রেখেছে। খুব শীঘ্রই উনি দেশে ফিরবেন, তারপরেই স্পেশাল তদন্ত শুরু হবে। ওসি সাহেব খুব শক্ত লোক, আর যাই হোক টাকা দিয়ে তাকে কেনা যাবে না। তাছাড়া শফিকের ফ্ল্যাটের সমস্ত জিনিস সরিয়ে ফেলা হয়েছে। যে ঘরটাতে মূলত বেশি ভয়ঙ্কর সব ঘটনা ঘটত সে ঘরটা এখনো পুলিশের হেফাজতে। ভয়ঙ্কর ঘটনাগুলো সবই শফিক ওসিকে বলেছিল। বাড়ির কেয়ারটেকারও সন্দেহের তালিকা রয়েছে, ওকে ওসি সাহেব ওয়ার্নিং দিয়ে এসেছে যে কোনো সময় থানায় ডাক পড়তে পারে, তাই কোথাও যেন পালানোর চেষ্টা না করে, পালাতে গেলে বিপদ আরো বাড়বে। আশা করছি এতেই কাজ হবে, কারণ সত্যিকারের অপরাধীরা আসলেই ভীত হয়।
আসুন, ভেতরে আসুন।
আপনি এসেছেন আমাকে জানানো হয়েছে, তাই এলাম।
সত্যি কিভাবে যে কি ঘটে গেল তো স্যার, আমার ভীষণ খারাপ লেগেছে। শফিককে আমি খুবই স্নেহ করতাম।
আপনি জেনেছেন হয়তো আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমি আপনাকে থানায় নিয়ে যাব।
দেখুন, শফিকের মৃত্যুর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত, তাছাড়া আমি দেশেই ছিলাম না, আপনি তা জানেন।
আমি তো আপনাকে এখনো অভিযোগটা জানাইনি।
শুনুন, আমি একজন মানি লোক, আপনার বিরুদ্ধে আমি মানহানি মামলা করতে পারি, তা জানেন?
অবশ্যই জানি, এবং এটাও জানি আপনি শফিকের কাছ থেকে 6 মাসের বাড়ি ভাড়া ছাড়াও 10,000 টাকা নিয়ে ওকে কৌশলে বাড়িতে আটকেছেন, এটা অপরাধ।
এই অপরাধে আপনি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? হাস্যকর।
না, এই বাড়িতে একজন মহিলা ভাড়া থাকতেন, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, আপনার বাসা থেকে উনি মিসিং, অথচ আপনি থানায় ইনফর্ম করেননি, কেন?
দেখুন, উনি একজন অ্যাডাল্ট মহিলা ছিল, উনি যদি স্বইচ্ছে কোথাও চলে যায় তাহলে তার দায় আমার নয়।
আপনি থানায় চলুন, সব পরিষ্কার হয়ে যাবে।
চলুন, দেখি আপনি আমাকে কতক্ষণ আটকে রাখতে পারেন। এই শুনছো, তুমি বাদলকে একটা ফোন দাও তো, ও সব ব্যবস্থা করবে।
দেখুন মিস্টার মঈন, আপনি যখন জেনেছেন ওই ভদ্র মহিলা মিসিং, তারপরেও ওনার স্বামীর কাছ থেকে প্রায় 3 মাস আপনি ভাড়া নিয়েছেন, প্রতারণা করে আপনি টাকা নিয়েছেন। আপনার অ্যাকাউন্টে ওই ভদ্রলোকের অ্যাকাউন্ট থেকে কতবার টাকা ট্রান্সফার করা হয়েছে তার ব্যাংক নোটিশ আমাদের কাছে আছে।
আমাকে বলা হয়েছিল টাকাটা যেন আমি,
প্লিজ থামুন, আপনি একজন মানি লোক হয়ে আর কখনোই মিথ্যা বলবেন না। কেসটা যখন আমি হ্যান্ডেল করছি তখন আমি সব একে একে বের করে ফেলব।
সমস্ত তদন্ত শেষে কেসের একটা জট খুলতে শুরু করেছে। বাড়ির কেয়ারটেকারকে থানায় এনে রিমান্ডে নেওয়ার পর আসল সত্যি ফাঁস হয়ে গেল। পুলিশের টর্চারে বেচারা টাকার স্বাদ ভুলে গেল এবং স্বীকার করলো ওই বাড়ির সে মহিলা মিসিং নয়, ওকে খুন করা হয়েছে আর বাড়িওয়ালার ভাগ্যেই করেছে খুন। বাড়িওয়ালার এক পরিচিত পুলিশ অফিসারকে টাকা দিয়ে সব ব্যবস্থা করে বিষয়টা ধামাচাপা দিয়েছে। বাড়িওয়ালা অবশ্য খুনের সঙ্গে জড়িত ছিল না, শুধু একমাত্র ভাগ্নিকে মাথাতে নিজেও মারাত্মক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। তবে উনি ওনার ভাগ্নের ঠিকানাটা দিয়ে দিয়েছেন, সেই ঠিকানা ধরে ওখানে কাউকে পাওয়া যায়নি। পুলিশ খুনিকে খুঁজছে। এরই মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটল। তালা দেওয়ার ফ্ল্যাটের দরজা দিয়ে অনবরত পানি বাইরে উপচে পড়ছে। হয়তো কোনো বাথরুমের কলটল খোলা রয়েছে, কেউ খেয়াল করেনি। থানায় ফোন করা হলো, যথারীতি পুলিশ তার টিম নিয়ে এসে দরজা খুলে ভেতরে ঢুকল। অথচ অদ্ভুত ব্যাপার, কোনো বাথরুমের কল খোলা নয়, তাহলে এত পানি এলো উপর থেকে, কোনো ভূতের ব্যাপার না তো। সফিক তো বলেছিল এই বাড়িতে অশরীরের কোনো আত্মা হয়তো আছে। অফিসার যখন চলে যাবেন, ঠিক তখনই একজন হাবিলদার বলল,
দেখুন টাইলসের সাইডগুলো কেমন ভেজা, এতদিন ঘর বন্ধ ছিল অথচ সাথে সাথে ভেন্টিলেটার দিয়ে যে হাওয়া আসে তাতে তো পানি জমে থাকার কথা নয়।
আই সি, মেঝের অন্য টাইলসগুলো একটু চেক করুন তো।
হ্যাঁ স্যার, কিন্তু সব টাইলসগুলো শুকনো, শুধু এইটুকু জায়গা টাইলস ভেজা।
অন্য সব ঘরগুলো টাইলসগুলো পরীক্ষা করতে হবে কুইক।
স্যার কি করবো স্যার?
টাইলস ভাঙার ব্যবস্থা করতে হবে, কারণ এমন জায়গা টাইলস ঘামছে যেখানে সাধারণত সবাই খাট রাখে, কারণ ঠিক এই জায়গাটার উপরই ফ্যান লাগানো, অর্থাৎ জায়গাটা চাপা পড়ে থাকবে, এটা ভেবেই হয়তো কিছু একটা এখানে করা হচ্ছে। বসিস, দ্রুত টাইলস কাটার লোককে খবর দাও।
জি স্যার।
অপেক্ষার পরই পুলিশের গাড়িতে করে মিস্ত্রি চলে এলো। আবার লোকজনের জটলা বাড়তে শুরু করেছে। গেটের বাইরে উৎসুক জনতা নানান প্রশ্ন করছে। পুলিশ লোকদের নিষেধ করে ভিড় খেলে উপরে উঠে।
আপনার ভয়ের কিছু নেই, আপনি ভাঙুন, তদন্তের স্বার্থে আমরা এটা ভাঙছি, আবার ঠিক করে দেয়া হবে।
স্যার নিচে কিছু একটা আছে, এই পুরো অংশটা আপনি ভেঙে ফেলুন। স্যার এটা কি?
বসির, দ্রুত এটা বের করো, খুব সাবধানে, কোনো প্রমাণ যেন নষ্ট না হয়।
তা ওটা একদম ঘুরে গেছে, কি দুর্গন্ধ।
দ্রুত থানায় নেওয়ার ব্যবস্থা করো, এক্ষুনি পোস্টমর্টম করতে হবে, এবার প্রকৃত খুনি ধরা পড়বে। মুভ।
কোনো একটা কেসের তদন্ত শেষ হয়ে প্রকৃত খুনি বা অপরাধী যখন আইনের হাতে ধরা পড়ে, তখন ওসি হাসানুজ্জামানের ভীষণ আনন্দ হয়, আজও হচ্ছে। আর তার চেয়ে বড় কথা, মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে সে, কারণ শফিকটার কথা আজ খুব মনে পড়ছে। এই কেসটার জিত আসলে শফিকের জিত, কেননা ও না চাইলে হয়তো খুনি অবলীলায় সাধারণ মানুষের সাথে মিশে যেত, কোনো দিনই শাস্তি পেত না। একটা কথা ওসি সাহেব বিশ্বাস করে, যে সত্যের জয় জয়কার পৃথিবীর সর্বোচ্চ এইভাবেই মাথা তুলে দাঁড়াতে পারে, যত প্রতিবন্ধকতাই থাকুক না কেন। সত্য তার নিজের পথ নিজেই খুঁজে নেয়, অপরাধী তাদের শাস্তি পেয়েছে। কি মর্মান্তিক হত্যাকাণ্ড ছিল এটা, ভাবতে ঘাসি উড়ে ওঠে। পোস্টমর্টম রিপোর্টে সব পরিষ্কার ধরা পড়েছে, আর বাকি ধোঁয়াটে অংশগুলো খুনিরাই স্বীকার করেছে। মেয়েটির স্বামী বিদেশে থাকতো বলে বাড়িওয়ালাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল যাতে খোঁজ খবর রাখে। বাড়িওয়ালার ভাগ্যে সব জিনিস হলে এক রাতে তার চার বন্ধু মিলে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজার লক খুলে ভেতরে ঢুকে যায়। আর ছিটকিনিতে একটু বাঁকা ছিল বলে ওটা লাগানো যেত না। ওরা অনেকদিন থেকে মেয়েটাকে টার্গেট করে প্ল্যান করে নিয়েছিল সব। সেদিন রাতে বাড়ির ছাদে একটা বারবিকিউ পার্টিও দিয়েছিল ওরা। মামাকে বলে রাজি করিয়ে অনেক রাত অবধি গান বাজিয়ে মজা করবে বলেছিল, তাই মামাও রাজি হয়েছিল। মামা সত্যিই জানতো না ওরা এত বড় পাপ কাজ করতে যাচ্ছে। মেয়েটি তখন 3 মাসের প্রেগনেন্ট। পাঁচজন মিলে যখন মেয়েটিকে পশুর মতো রেপ করে যাচ্ছে, তখন প্রেগনেন্সির কোনো একটা ক্ষতি হয়তো হয়েছিল যার ফলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয় এবং মেয়েটি তীব্র যন্ত্রণায় কাতর হয়ে গোঙাতে থাকে। অথচ ছাদের পার্টির সে উচ্চ বাদ্যযন্ত্রের শব্দ মেয়েটির যন্ত্রণা কাতর গোঙানিকে আশেপাশে সবার কাছ থেকে গোপন করেছিল। সেদিন ওদের নির্মম পাশবিক অত্যাচারে মেয়েটি এবং মেয়েটির পেটের শব্দ কোমল ভ্রমটিকেও সেই সময় রক্ষা করেনি কেউ। একই সঙ্গে 2টা খুন হলো সে রাতে, কেউ জানতেও পারল। শুধু দরজা জানালা বন্ধ ঘরে মেয়েটির পোষা সেই কালো বেড়ালটা অস্থির হয়ে ছুটে ছুটে করছিল। পাপ আসলে ভয়ঙ্করেরই জন্ম দেয়, আর তাই সে রাতে ওরা বোবা এই বেড়ালটাকেও পানি ভর্তি বালতিতে ঢাকনা দিয়ে বন্ধ করে মেরে ফেলে। উফ, কি ভয়ঙ্কর সেই বীভৎস দৃশ্য! এতদিন পর ওদের শাস্তি হলো উচ্চ আদালতে। প্রতিটা পাপ প্রতিটা অন্যায় যেন এভাবে শাস্তি পায়। সব শুরুরই শেষ আছে, তেমনি শেষ থেকে শুরু হয় নতুন গল্প। এক নতুন গল্পে শুরু হলো এই শেষটা থেকে। অন্তঃসত্ত্বা মেয়েটির অতৃপ্ত আত্মা অশরীরী হয়ে রয়ে গেল ওই উত্তর শাহজাহানপুরের পেছনমুখী ফ্ল্যাটের 3 তলায়, যে ফ্ল্যাটে কোনো স্বামী স্ত্রী বা অন্য কারো অন্তরঙ্গ মুহূর্ত দেখলে অতৃপ্তি অশরীরী আত্মা শুধুমাত্র স্বামীটিকেই নির্মমভাবে হত্যা করে, যেমন ভাবে হত্যা করল শফিককে, পরে আরো অনেক। সাথে আছে শর্মিলা। শেষ হয়ে গেল আজকে আমাদের কুয়াশার মূল কাহিনী, এবং আজকের কাহিনীর নাম ছিল পাপ। লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা, বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম জানিয়ে দিচ্ছি। তার আগে আরো একবার নাম জানিয়ে দেবো আমাদের অভিনয় অংশ বা নাটকটা যিনি পরিচালনা করেছেন শেখুস্তা আবিদ শাড়ি, এবং সাউন্ডে যিনি ছিলেন খালিদ। আর অভিনয় করেছেন রিপার চরিত্রে শাড়ি, শফিকের চরিত্রে মঞ্জু, বাড়িওয়ালা আন্টির চরিত্রে সিফাত, বুয়ার চরিত্রে মিনু, ইলেকট্রিশিয়ানের চরিত্রে লোবান, বাড়িওয়ালা আঙ্কেল জাহিদ, রহিমা ফুপু কুমকুম, প্রতিবেশী ভাবি নীলাঞ্জনা, হাসানুজ্জামান রাজু, হাবিলদার ইয়াহিয়া, এবং মিস্ত্রি হচ্ছে মনির। এই ছিল কুয়াশার আজকে কুয়াশার প্রবেশক কলা কুশলীর নাম। আর বন্ধুরা যারা আমাকে এসএমএস পাঠিয়েছেন একটু অপেক্ষায় থাকতে হবে, আরো যারা লিখতে চান তারা লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি, আপনার প্রেজেন্স কুয়াশার সঙ্গেই থাকবেন। এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সাথে আছি শারমিন, আর সাথে আছেন আপনি এবং আপনারা সবাই। আর এস এম এস যারা পাঠিয়েছেন এখন তাদের এস এম এস পড়ছি। সব শেষ এস এম এস যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে, আচ্ছা তার নামটা জানাবার আগে একবার জানিয়ে দিচ্ছি যে আমার খুব একটা প্রিয় ফুচকার দোকান এতদিন বন্ধ ছিল, তো আমি ভাবছিলাম যে মজার মজার ফুচকা চটপটি বোধহয় আমার খাওয়া শেষই হয়ে গেল, আর বোধহয় কখনোই খাওয়াবে না, কারণ ওই দোকানের ফুচকা ছাড়া আমার আর কোনো দোকানের ফুচকাই ভালো লাগে না। কিন্তু সেদিন হঠাৎ গিয়ে দেখি দোকানটার সামনে গিয়ে যে দোকানটা খোলা, অর্থাৎ তালা ঝুলছে না। আর দোকানদার যিনি ছিলেন তিনি আমাকে দেখে খুব খুশি হয়ে গেলেন এবং আমাকে সেদিন খাওয়ালেন স্পেশাল রেসিপির ফুচকা একেবারে ফ্রি। আচ্ছা, এবার জানিয়ে দিচ্ছি যে এয়ারটেলেও বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলে আছে এমন সব মজার অফার। অন করলে আধা পয়সা সেকেন্ড রেটে এয়ারটেলে, আর সাথে সেকেন্ড রেট এয়ারটেলে, আর সাথে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*#, আরো জানতে ভিজিট করুন facebook.com/airtelbaje। তো ঠিক আছে বন্ধুরা, এবার আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর এবার পড়ছি এই মুহূর্তে যিনি আমার সঙ্গে আছেন তার নাম হচ্ছে ইমন, চিটাগং থেকে লিখেছে। অসম লাগছে স্টোরিটা, কিছুটা ভয়ও পেয়েছি, বাট অসম, আই লাভ কুয়াশা অ্যান্ড ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, আমি শহীদুল, আর কেমন আছো তুমি? আজকের গল্প অনেক ভালো হয়েছে। শফিকের মৃত্যুটা খুব খারাপ লাগলো, লিখেছে মনীষা রাঙ্গুনিয়া চিটাগং থেকে। আর মাজিন ইসলাম রামপুরা বনশ্রী থেকে লিখেছে, আপু আপনি প্লিজ আমার স্কুলের সবাইকে হাই বলে দিন। ওকে, হাই এভরিওয়ান। আর উজ্জ্বল দাস পোদ্দার লিখেছে ধানমন্ডি থেকে, আমার মিষ্টি শ্যামিন আপু, আজকে অনেক ভয় স্টোরির জন্য তোমাকে অনেক থ্যাংকস, আই লাভ ইউ শ্যামিন আপু, থ্যাংক ইউ সো মাচ। অনু লিখেছে মিরপুর থেকে, ভালো আছো? আর গল্পটা বেশ ভালো, গল্পটা বেশ ভালো বলবো নাকি মর্মান্তিক বলবো বুঝতে পারছি না, এরকম মানুষও পৃথিবীতে আছে। খুব জঘন্য বা নিষ্ঠুর ঘটনা যারা ঘটায় তারা ভয়ঙ্করী হয়, আর এরকম মানুষ আছে বলেই পৃথিবীতে এরকম জঘন্য ঘটনা ঘটছে এবং ঘটে যাচ্ছে। আমরা আশা করবো যাতে এরকম মানুষগুলো সব নিশ্চিহ্ন হয়ে যায় পৃথিবী থেকে, আর যাতে এ ধরনের মর্মান্তিক কোনো ঘটনা পৃথিবীতে আর না ঘটে। আফটার 3 weeks আই এম ব্যাক আপি, কালকে আমার এক্সাম, প্লিজ প্রে ফর মি, থ্যাংকস ফর সাচ আ নাইস শো তাহিরা। ওকে, অল দ্য বেস্ট তাহিরা, খুব ভালো করে পরীক্ষা দাও। আর রিয়াল লিখেছে চিটাগং থেকে, খুব ভয়ের একটা গল্প ছিল। সাকিব বলছে চিটাগং থেকে, আপু আজ গল্পটা অন্য সব দিনের চাইতে ভিন্ন, আজ গল্পে ভয়ের চাইতে কষ্টটা বেশি হচ্ছে, কারণ টাকার জন্য মানুষ মানুষের ক্ষতি করলো, টাকার জন্য ক্ষতি করলো না, বিকৃত কি বলবো, বিকৃত কামনার জন্য এরকম একটা ক্ষতি হলো। এনআই লিখেছে চিটাগং থেকে, থ্যাংকস মেঘনা ফর ইউর এক্সেলেন্ট স্টোরি। জ্যোতি লিখেছে গাজীপুর থেকে, আমার মিষ্টি শ্যামিন আপু কেমন আছে? আমি সবসময় তোমাকে খুব মিস করি, তোমাকে সবসময় লিখি বাট আমার মেসেজ পড়া হয় না কেন? এই যে পড়ে দিলাম, আমি অন্যদিন পাইনি তাই পড়তে পারিনি, আমি চেষ্টা করি তোমাকে সবার মেসেজ পড়তে। পঞ্চগড় বয় মমিন খান লিখেছে, মমিন খান শুভ লিখেছে, আপু গল্পটা অনেক ভালো লাগলো, ভয় লাগছে, আমার বন্ধু রহিমও শুনছে, আর আপু থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস কোয়াশা টিম। হাই শামিন আপু, চিটাগং থেকে লিখেছে, চিটাগং মনসুরাবাদ থেকে মিয়াবাড়ি থেকে, নামটা কই গেল, আচ্ছা দেখি নামটা শেষে আছে কিনা, জুয়েল আলী লিখেছে, আমি শরফুদ্দিন, আমার ফ্রেন্ড জুয়েল আলী, আচ্ছা দুইজন শুনছে, আর কুয়াশা শুনছি, থ্যাংকস কুয়াশা এবং আপু, লাভ ইউ। ওকে থ্যাংক ইউ শামিন আপু, ইটস আ ভেরি ভেরি হরর স্টোরি, ধন্যবাদ জানিয়েছ। মবিন ঢাকা গ্যান্ডারিয়া থেকে তন্ময় চক্রবর্তী লিখেছে, আপু গল্পের নাম মনে হয় কালো বেড়াল, না কালো বেড়াল না, গল্পের নাম পা। তামান্না লিখেছে চিটাগং থেকে, আপনি আমার আর আমার হাজবেন্ড, ও আমি আর আমার হাজবেন্ড অভি তোমাকে শুনছি, আজকের স্টোরি খুব ভালো লাগলো, আপু কুয়াশা নেক্সট বই কখন বের হবে? আগের উইকে কুয়াশা অসম ছিল, আজকের স্টোরিটা বাকিটা কি লিখেছো? আমি বাকিটা আসেনি তোমার, অনেক বড় হয়ে গেছে তোমার টেক্সটটা। কুয়াশার বই নেক্সটটা বের হবে আগামী বইমেলায় পাবে, আরেকটা অপেক্ষা থাকতে হবে, অবশ্য 6 মাস হয়েই গেছে, আর 6 মাস না আর 7-8 মাস অপেক্ষা করতে হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পেয়ে যাচ্ছে কুয়াশার বই। আর জাকরুল লিখেছে মিরপুর থেকে, শামিন আপু তুমি কেমন আছো? আজও কুয়াশা শুনছি কিন্তু অন্য দিনের মতো নয়, আজ কুয়াশা শুনছি রুমে একাই। আচ্ছা, আজিমপুর থেকে, আসলে কি জানো আমি তোমাকে একটা কথা বলছি জাকরুল, কুয়াশা একা শুনতে সবচেয়ে মজা, একা যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল, ভয়টা একটা মজার অনুভূতি আমি মনে করি, যখন ভয় লাগতে থাকে তখন কেমন জানি মনে হয়, কিন্তু পরে যখন ভয়টা কেটে যায় আর তখন বেশ মজা লাগতে থাকে। যাবেই আমি ওই সময় ভয় পেয়েছিলাম, আসলে কোনো ব্যাপার ছিল না, সেরকম একটা বিষয়। মাজিন ইসলাম রামপুরা, মাজিন ইসলাম তোমার এসএমএস অনেকগুলো পড়েছি, আচ্ছা আরেকটাও লিখে চলে গেছে, আমি তোমার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ। আর হ্যালো শর্মিন আপু, কেমন আছো? আমি সবুজ কুড়িগ্রাম চিলমারি থেকে শুনছি, আজকের কুয়াশা খুব ভালো লাগছে এবং অনেক ভয় পাচ্ছি। ওকে শর্মিন আপু, আমি অনন্যা, আমার প্রিটেস্ট পরীক্ষা চলছে, আমরা যারা প্রিটেস্ট পরীক্ষা দিচ্ছি আমাদের জন্য দোয়া করো আপু, এক্সাম থাকলে এবিসি রেডিও শুনবো, কি বলবো বলো। তবে আমি অনেক দোয়া করছি তোমাদের সবার জন্য, তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয়। শাহিদ লিখেছে লালবাগ থেকে, কি বলবো আপু, কুয়াশার কথা আজ সব ভাষা হারিয়ে ফেললাম, যেন যত বলি না কেন তত কম হয়, কম মনে হয়। আই লাভ ইউ এবিসি অ্যান্ড অল মেম্বার অফ এবিসি। আচ্ছা বাকিটা লিখেছ, বাকিটা আসেনি। অনিকা, অনিকা মাইশা নারায়ণগঞ্জ থেকে, আপু কালকে আমার হেলথ সায়েন্স এক্সাম, প্লিজ প্রে ফর মি। ওকে অল দ্য বেস্ট, খুব ভালো হবে তোমার পরীক্ষা। মোহাম্মদ সামা চিটাগং থেকে, আজকের কুয়াশা খুবই অসম আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর স্টোরি শোনাবার জন্য। তো ঠিক আছে, অনেক সময় হয়ে গেছে, আজকে গল্পটা একটু লম্বা ছিল আর আমাকে বাড়ি যেতে হবে, তাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে, আবার কথা হবে আমার সঙ্গে, শুভরাত্রি। আর এতক্ষণ ছিল এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, তোমার সাথে ছিলাম আমি সাবি।
Show presents Kuwasha.